exclusively on FusionBD.com.
FM 89.2.
Kuasa.
স্বাগত সবাইকে, এবিসি রেডিও এফএম 89.2 তে শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছে শারমিন, আর আমার সঙ্গে আছে দুটো গল্প প্রতিবারের মতোই। আজকে প্রথম যে গল্পটি শুনবো আমার ভীষণ প্রিয় লেখকের হেমেন্দ্র কুমার রায়ের, হেমেন্দ্র কুমার রায়ের লেখা বন্দি আত্মার কাহিনী, যেটা পড়ে শোনাবে সে। প্রথম পর্বটি এখন শুনছি, আর দ্বিতীয় পর্ব শুনবো সরাসরি একটা বিরতি নিয়ে, তারপর আমি আবার ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 এফএম এ, সঙ্গে আছি শারমিন।
বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলাম। কথা হচ্ছিল প্রেতত্ব নিয়ে। আমি একজন ডাক্তার, কিঞ্চিত পশ্চাও যে আছে, নিজের মুখে এ কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব যে আদৌ আছে, আমি আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ কখনো পাইনি। জন্ম মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য একেবারে আমার নখদর্পণে, এমন অভিমান আমার পুরো মাত্রায় আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম মৃত্যু কথার কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়ার কিছু নয়। জন্মের আগে এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে। খুব জোরে তর্ক চালিয়েছি, আমিও বুঝব না, অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল ভীষণ গোলমাল। সচমুখে মুখ ফিরিয়ে আমরা জানালা দিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশের ফুটপাতের উপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা সকলে ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। ফুটপাতের উপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনেরই বিশেষ বন্ধু। ভিড়ের একজন লোক জিজ্ঞাসার উত্তরে বলল,
বারান্দার উপর থেকে উনি পড়ে গিয়েছেন।
আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতরে ঢুকলুম। তারপর বৈঠকখানায় তক্তপোষের উপরে শুয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলুম। পরীক্ষার পর বুঝলাম গতিক সুবিধের নয়। সুরেনবাবুর দেহের উপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের অবস্থা ভয়াবহ। এটা বেশ সহজেই আমি অনুমান করতে পারলাম। অনন্তবাবুকে বললাম, এর মৃত্যুর আর দেরি নেই। অনন্তবাবু বললেন,
কি সর্বনাশ, তাহলে উপায়? সুরেনের স্ত্রী ছেলে মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই, এখন তাহলে আমরা কি করব? কাদের তো প্রয়োজন।
বললাম, আমার পরীক্ষা ভুল হতে পারে, দাঁড়ান ডাক্তার পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়ে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, কোন আশা দেখতে পাচ্ছি না,
মিনিট কয়েকের মধ্যেই তিনি মারা যাবেন।
আমি বললাম, অনন্তবাবু আপনার যদি ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রী আর ছেলে মেয়েদেরকে এক্ষুনি টেলিগ্রামে খবর দিন।
ঠিকানাও জানি, টেলিগ্রামও করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন যে সুরেন এক্ষুনি মারা যাবে। হরিদ্বার এখান থেকে একদিনের পথ, সুরেনের আর কোনো আত্মীয় নেই, সমস্ত ঝুঁকি আমাদের কি সামলাতে হবে? তো মৃতদেহ নিয়ে আমরা কি করব বলুন তো। মিস্টার ঘোষ, দেখুন আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে ভালো হতো কিন্তু তাহলে।
ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন,
অসম্ভব, এতক্ষণে মৃত্যু ওর দেহের ভেতরে প্রবেশ করেছে, এ অসাধ্য সাধন অসম্ভব, উনি মারা পড়বেন বলে।
অনন্ত অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন, তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন,
মৃত্যুর পরেও কি দেহের ভেতরে আত্মার সাড়া পাওয়া অসম্ভব ডাক্তার ঘোষ?
ডাক্তার ঘোষ সবিস্ময়ে বললেন,
আপনি কি বলছেন?
আমিও তখন হতভম্বের মতো অনন্তবাবুর মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার দিকে চেয়ে তিনি বললেন,
আপনারা হিপনোটিজমের কথা নিশ্চয়ই জানেন, বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা।
আমি বললাম,
জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশ জোড়া খ্যাতি আছে অনন্তবাবু, কিন্তু তার কথা এখন কেন?
আমি এখন একবার সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই।
তাতে ফল কি হবে? সুরেনবাবুকে মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন?
মৃত্যুর কবল থেকে কোনোদিন কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না, তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই একটা কিছু ফল পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা যে কি তা অবশ্য আমি বলতে পারছি না, তবে না থাক, আর কথা বলবার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত।
সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে, তার দুই বিস্ফোরিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডক্টর ঘোষ গম্ভীর মুখে বসে রইলেন, তার চোখে নিদারুণ অবিশ্বাসের ছায়া। কি আর করি, আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলাম। কয়েক মুহূর্ত পরে তেমনি ভাবে হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন,
সুরেন, সুরেন, এই সুরেন।
প্রথমটা সুরেনবাবুর কোন রকম ভাবান্তর হতেই দেখা গেল না, তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এল। অনন্তবাবু বললেন,
সুরেন, আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো।
সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল, সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল।
সুরেন,
স্বাভাবিক কণ্ঠে জবাব হল, কি
তোমার কি কোনো কষ্ট হচ্ছে?
না।
তবে?
জবাব নেই। আবার তিন চারবার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন,
হ্যাঁ, তুমি কি ঘুমোচ্ছ?
হ্যাঁ। আর আমায় ডেকো না তোমরা, আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও।
তবে তুমি ঘুমাও, কাল সকালে আমি তোমাকে ডাকবো, তোমাকে সারা দিতেই হবে সুরেন।
সারা দেব, এখন আমি মরছি, আমাকে ঘুমোতে দাও।
সুরেনবাবুর দুই চোখ মুদে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন,
আপনাদের মত কি, কিরকম বুঝলেন আপনারা বলেন তো?
ডাক্তার ঘোষ বললেন,
আপনি কি ভাবছেন কাল সকালে ওর সারা পাওয়া যাবে?
হ্যাঁ।
অসম্ভব, তাহলে তো চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে।
বেশ, কাল সকালে এসে দেখবেন।
আসব, যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন, কাল সকালে আমি আবার আসছি।
পরের দিন সকাল, বহু কাল ধরে প্রেতত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে গোড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন। এই কথা বলাবলি করতে করতে ডক্টর ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলাম বৈঠকখানার সমস্ত জানলা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন, সমস্ত নিথর নিঝুম। ডক্টর ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন,
দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডে ক্রিয়া স্তব্ধ, শ্বাস প্রশ্বাস নেই, কাল রাত্রি এর মৃত্যু হয়েছে।
ডাক্তার জিজ্ঞেস করলেন, অনন্তবাবু এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে আছে, তার দুই চোখ বোজা, মুখ হা করা। আমি বললাম, আর কেন অনন্তবাবু, এবারে সৎকারের ব্যবস্থা করুন।
করিডরে তার করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসুক।
সে কি, ততক্ষণে ওর দেহটার কি অবস্থা হবে বুঝতে পারছেন আপনি?
দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার।
ডাক্তার ঘোষ বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন আপনি?
সুরেনকে, সুরেন, সুরেন।
কোনো সাড়া নেই। ডাক্তার ঘোষ বললেন, কি আশ্চর্য, মরা কখনো কথা বলে না কি আবার?
সুরেন, সুরেন, আমি অনন্ত, তোমাকে ডাকছি, সুরেন একবার সাড়া দাও।
স্তম্ভিত নেত্রে দেখলাম সুরেনবাবুর ফাঁক করা ওষ্ঠাধরের ওপাশে জীবখানা ছটফট করছে যেন।
সুরেন, সুরেন।
সুরেনবাবুর চোয়াল ও ওষ্ঠাধর একটুও নড়ল না,
কিন্তু তার হাঁ করা মুখ বিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোল।
আমার কেন, আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি।
সে কি শট, মনে হল সুরেনবাবুর মুখ থেকে যেন কথা বলছে না, সে সুর আসছে যেন বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরিগুহার অতলতার ভেতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগল। ডক্টর ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ালেন দেয়ালে পিঠ রেখে, তার চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো?
না, আমি ঘুমোচ্ছিলাম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে।
সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো।
ডক্টর ঘোষ, আপনার কোনো বক্তব্য আছে?
ডক্টর ঘোষ ক্ষীণ স্বরে বললেন,
না।
সুরেনবাবুর কণ্ঠস্বর কিরকম মনে হল?
ভয়ানক। মানুষের গলার ভেতর থেকে যে ওরকম বীভৎস আওয়াজ বেরোতে পারে, এটা ধারণার অতীত। ও তো কণ্ঠস্বর নয়, যেন একটা অমানসিক ধ্বনি মাত্র।
কিন্তু ও ধ্বনি তো অপর কারো নয়, ও ধ্বনি আসছে সুরেনের গলার ভেতর থেকে। সুরেনকে আজ আর ব্যস্ত করব না, ও এখন নিশ্চিন্ত আরামে ঘুমিয়ে থাক। বোধহয় পরশুদিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন আরেকবার আপনাকে ডাকবো, আসবেন তো?
নিশ্চয়ই আসব।
ডক্টর ঘোষ তার বিস্ময়াবিষ্ট কৌতূহল দমন করে শশব্যস্ত হয়ে বললেন,
এই যে অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারব না।
কুয়াশা
সব বাজার দিয়েছেন?
জি আপা।
কই, গুঁড়ো দুধ তো দেননি।
এই যে এইটা নিয়ে যান আপা, খুব ভালো।
না না, এটা না, আমাকে সবচেয়ে সেরাটা দিন।
আপা, সব কোম্পানি তো নিজের সেরা বলে।
তা বলে, কিন্তু একটা ব্র্যান্ড যাকে আমরা মায়েরা সেরা বলি, সেই ব্র্যান্ডটি হচ্ছে ডানো, যেটি এবার নিয়ে পরপর দুবার সারা বাংলাদেশের কনজিউমারদের রায়ে সেরা গুঁড়ো দুধ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। এবার তো আর এমনি এমনি আসে না, বুঝেছেন?
তাই নাকি? ওই আপারে এক প্যাকেট ডানো দে। আপা ঠিকই বলছে, এবার তো আর এমনি এমনি আসে না।
গুড লাক টপার বল পেন, এর 0.6 mm টিসি বল দেয় স্মুথ রাইটিং এর দারুণ এক্সপিরিয়েন্স, এখন লেখা মানেই ফান। গুড লাক ক্রিয়েটিং সাকসেস।
এক্সকিউজ মি আপা, আমি কোম্পানি থেকে এসেছি, আপনি কি আমাদের গুঁড়ো দুধটা ট্রাই করেছেন?
না।
আজকেই করে দেখুন, সাথে দারুণ গিফটও আছে।
না না, গিফট না, আমার দরকার সেরা গুঁড়ো দুধ।
আপা, আমাদেরটাই তো সেরা।
সবাই তো নিজেকে সেরা বলে, কিন্তু একটা ব্র্যান্ড যাকে আমরা মায়েরা সেরা বলি, সেই ব্র্যান্ডটি হচ্ছে ডানো, যেটি এবার নিয়ে পরপর দুবার সারা বাংলাদেশের কনজিউমারদের রায়ে সেরা গুঁড়ো দুধ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না, বুঝেছেন?
বুঝেছি, অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না।
বুঝছো তোমার ছবি তোলা? এবার আমার সিরিয়াস কথাটা বলি।
জি বলেন ভাইয়া।
শোনো, নতুন আইন হয়েছে, নিজের ভাই ছাড়া অন্য কাউকে ভাইয়া বলা যাবে না।
ও রিয়েলি? তাহলে চলেন আমরা একসাথে একটা হ্যাশট্যাগ নো ভাইয়া সেলফি তুলি, আসেন।
হ্যাঁ করো তো।
মজার মেক্সিকান স্বাদের ডিটোস, এর ক্রিস্পি ক্রাঞ্চি বাইট নিয়ে যাবে অন্য লেভেলে। ডিটোস, স্বাদই এমন, ভুলিয়ে দেয় মন।
ফ্রম নিউজিল্যান্ড ডেইরি।
8 9 2 ABC Radio. আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজন। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন, তার নাম হৈমবতী। ক্রন্দনধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভেতরে গিয়ে ঢুকলাম। সুরেনবাবুর আড়ষ্ঠ দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার দুই ছেলে আর এক মেয়ে, সকলের চোখে জল, কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে, মুদিত নেত্রে তিনি মূর্তির মতো স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমনভাবে দেখে গিয়েছিলাম তেমনি ভাবেই আছে। হৈমবতী গতকাল এসেছেন, হিসেব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গেছে। থাকে গ্রীষ্মকাল, তারপর এবছর আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠ আড়ষ্ট হয়ে গেলেও একটুও পচেনি বা ফুলে ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন,
এই যে আপনারা এসেছেন, হৈমবতী বড়ই ব্যস্ত হয়ে উঠেছে, তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি।
আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিলাম, যদিও আমার বুকের ভিতরে কাঁপন জাগল। মৃতদেহের উপরে খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন,
সুরেন, সুরেন, সুরেন।
প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হা করা মুখের ভেতরে জীবখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের উপর ঝাঁপিয়ে পড়লেন আর্তনাদ করে। ছেলে মেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন,
কথা বলো সুরেন, কথা বলো।
আবার শোনা গেল সেই বর্ণনাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাতালের ভেতর থেকে।
আবার কেন ডাকাডাকি? বলেছি তো আমি বেঁচে নেই।
হৈমবতী বললেন, এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা বলছো, একবার চোখ মেলে তাকিয়ে দেখো আমরা সবাই এসেছি।
অনন্তবাবু বললেন, স্থির হও, তুমি শান্ত হও, সুরেন এখন আমি ছাড়া আর কারুর কথার জবাব দেবে না। সুরেন, ওই মো তোমাকে ডাকছে।
মৃতদেহ বলল,
ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে।
তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে তুমি কথা বলছো কেমন করে?
আমি এখন আমার মৃতদেহের ভেতর বন্দী হয়ে আছি।
বন্দী কেন?
তুমি যেতে দিচ্ছ না বলে।
অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন, এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছাশক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের উপরে শিরাগুলো এবং কণ্ঠের উপরে মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে উঠে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপালেন, তারপর ফিরে বললেন,
হৈম আর কেন, তোমার জন্যই সুরেনকে যোগনিদ্রা আচ্ছন্ন করে রেখেছিলাম, এবার ওর ঘুম ভাঙাই, ওর আত্মাকে মুক্তি দেই, তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো।
হৈমবতী এমন তীব্রস্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির উপরে আছড়ে পড়লেন। উনি বললেন, অনন্তবাবু আমাকে দয়া করুন, উনি এ অবস্থাতে থাকলেও আমার সুখ, মনে করব আমি বিধবা হইনি। অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন,
বেশ তাই হোক, আরো কিছুদিন এইভাবেই থাক, তুমি শান্ত হও, সংযত হও, তারপর আমার যা করবার করব। মনে রেখো, আমি হচ্ছে তুচ্ছ মানুষ, মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা, তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না।
অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসাড় হয়ে, অনন্তবাবু উঠে দাঁড়াতে সাড় হল আমাদের। ডক্টর ঘোষ বললেন,
আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রাণ মন হাঁপিয়ে উঠছে।
আমিও বললাম, আমারও, বাইরে বেরোতে পারলেই বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন,
আমারও এই ইচ্ছে, চলুন আমরা বাড়ি যাই।
তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ পড়ে আছে বৈঠকখানার তক্তপোষে, তাতে এখনো পচন ধরেনি। ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন, বাইরের লোকেরা আর ভেতরে ঢুকতে পায় না। খবরটা রটে গিয়েছিল দিকে দিকে, চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরও নানা জাতীয় লোকও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছে সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি ডাক এল, তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলাম সুরেনবাবুর বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের উপরে বসে আছেন ডক্টর বোস। অনন্তবাবু ঘর ময় ঘুরে বেড়াচ্ছেন, তার ভাবভঙ্গি ক্রুদ্ধ বিরক্ত। আমাকে দেখে তিনি বললেন,
কান্না শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, ব্যাপার কি?
আজ সুরেনের যোগনিদ্র ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে। এই অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য হয় বল? প্রবল ইচ্ছা শক্তিরও সীমা আছে।
এই জন্যই আমাকে ডেকেছেন।
আপনাকেও, ডাক্তার ঘোষকেও। আর একটা কথা কি জানেন, নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করছি। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এক মস্ত অপরাধ, এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আর নয়, আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি এ ব্যাপারের উপরে আজকেই যবনিকা ফেলে দেব। কারণ মিনতি, কারো রশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। আসুন আপনারা, গোড়া থেকেই যখন সঙ্গে আছেন তখন শেষ দৃশ্যটাও দেখুন।
শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হল। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়েছেন, এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন,
সুরেন, সুরেন, সুরেন।
আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফোরিত নেত্রে, রুদ্ধ শ্বাসে মৃতদেহের দিকে তাকিয়ে রইলাম। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিসার। অনন্তবাবুর কপাল থেকে দর দর ধারে ঘাম ঝরতে লাগলো।
সুরেন, সুরেন, জাগো, সাড়া দাও, আমি অনন্ত, তোমাকে ডাকছি সুরেন।
আরো 7-8 মিনিট কাটল। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন,
তবে কি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি নেই?
না না, তা তো হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থান হতো যে অন্যরকম।
সুরেন, সুরেন, জাগো, তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক সুরেন।
এইবার উন্মুক্ত দন্ত কণ্টকিত মুখবিহবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো জীবখানা।
সুরেন!
উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনো দিনও শোনেনি তেমন আর্তনাদ। ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদের অবস্থা হয়ে দাঁড়ালো শোচনীয়।
সুরেন, শান্ত হও ভাই, শান্ত হও তুমি।
শান্ত হব, তোমরা জানো না এই দেহের নরকের কি দুঃসহ যন্ত্রণা। নিশিদিন কাঁদছি আর ছটফট করছি, মৃত্যুর পরেও একই শাস্তি, আর কেন? আমাকে এবার মুক্তি দাও, মুক্তি দাও। আজকের স্বর আরো বিকট ও ভয়াল এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে।
অনন্তবাবু বললেন,
তোমাকে মুক্তি দিলুম সুরেন, ভেঙে যাক তোমার যোগনিদ্রা।
পরমুহূর্তে অদ্ভুত একটা শব্দ হল। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলাম তক্তপোশের ওপর পড়ে রয়েছে সুরেনবাবুর দেহের বদলে একটা নর কঙ্কাল, এবং তার চারিদিক ঘিরে গড়াচ্ছে বিগলিত মাংস, মেদ, মজ্জার তরল বিবর্ণ ধারা। বিষম পূর্তিগন্ধে ঘরের বাতাস দুর্গন্ধ, বিষাক্ত। সব ভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলাম।
কুয়াশা, কুয়াশা, কুয়াশা।
8-9-2 ATC Radio.
কুয়াশা, কুয়াশা, কুয়াশা।
শেষ হয়ে গেল এতক্ষণ ধরে যে অদ্ভুত গল্পটি শুনছিলেন। আজকের গল্পের নাম ছিল বন্দী আত্মার কাহিনী। লেখক হেমেন্দ্র কুমার রায়, আর পড়ে শোনাল সেতু। আজ চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ, আর সাথে তো শর্মিনা আছি। চলে যাব আমাদের দ্বিতীয় গল্পে। আজকের দ্বিতীয় গল্পের নাম এখন পূর্ব না, প্রতিবারের মতন একেবারে শেষে জানবেন। তবে গল্প যিনি লিখেছেন তার নামটি জানিয়ে দিচ্ছি, আজকে মাকসুদা রহমান মেঘনার লেখা গল্প শুনবো আমরা। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরে আসছি, তখন কথা হবে। আর আপনি আছেন কুয়াশায় এবিসি রেডিও 89.2 এফএম এ। তীব্র শীতে সহনীয় আগুনের আঁচ যতটা আরামদায়ক, ঠিক ততটাই সহনীয় বা আরামদায়ক নয় আগুনের জ্বলন্ত শিখার কাছের স্পর্শ। সত্যি কি আশ্চর্য রকম রহস্যময়তা, তাই না? সেজন্য প্রায়শই শোনা যায় আমাদের আশেপাশে যা কিছু রহস্যময়তা তা থাক না ওদের মতো, ওদেরকে নিয়ে বাড়াবাড়ি না করলে কি নয়, তবু আমরা মানুষের বড্ড বেশি কৌতূহলপ্রিয়, আর তাই কখনো কখনো পৌঁছে যাই কৌতূহলের শেষ ধাপের অন্য কোনো সীমানায়, যে সীমানায় পাশাপাশি বাস করে অদেখা ভুবনের রহস্যময় আত্মা অথবা অশরীরী কালো ছায়ার ক্ষোভ, যে ক্ষোভে বিনা দোষে বা ভয়ঙ্কর দোষে আমরা দণ্ডপ্রাপ্ত আসামিদের মতো শাস্তি পাই। চলুন তাহলে এবার গল্পে যাই। এইবারই প্রথম লিজা সাব্বিরের সঙ্গে বাড়ি দেখতে যায়নি, অবশ্য যায়নি বললে ভুল হবে, যেতে পারিনি কারণ লিজার মাস্টার্স এর ফাইনাল পরীক্ষা চলছিল। সংসার প্লাস পড়াশোনা নিয়ে বেচারের এমনিতে না যে হাল অবস্থা, তারপর ছুটির দিনে ঘুরে ঘুরে বাড়ি দেখে বেড়ানোর কোনো ইচ্ছেই উঠছিল না, তাই বাধ্য হয়ে সাব্বিরের উপর ছেড়ে দিয়েছিল বিষয়টা। লিজা অনেকবার লক্ষ্য করেছে ঝামেলারা যখন আসে তখন একসঙ্গে দল বেঁধে আসে, তা না হলে দিব্যি তো ছিল। এ মাসেই বাসা পাল্টাতে হবে, আর এ মাসেই সাব্বিরের অফিস জোন চেঞ্জ করতে হবে, ওর পরীক্ষার মধ্যে সব হতে হবে। সাব্বির একজন ব্যাংকার, মতিঝিল ব্রাঞ্চ থেকে ওকে বেগম রোকেয়া সরণি ব্রাঞ্চে শিফট করা হয়েছে, কাজে মতিঝিলের বাসাটা পাল্টানো ছাড়া আর কোনো উপায় নেই। তাও না হয় এক দুই মাস মতিঝিল থেকে অফিস করা যেত, কিন্তু বাড়িওয়ালার তিন ছেলে একসঙ্গে সব পরিবারে ক্যানাডা থেকে দেশে আসছে, তাই লিজাদের দোতলায় এই ফ্ল্যাটটা খালি করতেই হবে। টুকটাক কিছু কাজ করাবে, রং করাবে ইত্যাদি ইত্যাদি, 7-17। মোট কথা এই হচ্ছে লিসার দল বেঁধে আসা ঝামেলার গল্প। তবে আশার কথা হচ্ছে সাব্বির খুবই ভালো একটা বাসা পেয়েছে উত্তর কাফরুলে, মেইন রোড থেকে সামান্য ভেতরে হলেও রিক্সা করে মেইন রোডে আসতে মিনিট দশেক সময় লাগে। মেইন রোডে এসে 10-12 কদম হাঁটলেই ব্যাংকের শাখা। বাড়িটা নাকি দারুণ, সাব্বির বারবার বলছে চোখ বন্ধ করে লিসার বাসা পছন্দ হবে। রুমগুলো সব বিশাল বিশাল, টানা লম্বা বারান্দা, বাথরুমগুলো বড় বড়, শুধু রান্নাঘরটা একটু ছোট, আর রান্নাঘরে কোনো ক্যাবিনেট নেই, তাতে সমস্যা হবে না, ওরা তো মাত্র দুজন মোটে মানুষ। রান্নাঘরটা ছোট হলেও রান্নাঘরের পেছনের দিকটা একটা বেশ বড় সড় বারান্দা আছে, তবে বারান্দার দরজা সবসময় বন্ধ থাকে কারণ এই পাশের বিল্ডিং এ ব্যাটারির কারখানা ভাড়া দেয়া। ওহো, বাড়ির নামটাই তো বলা হয়নি, গাংচিল। কাঠখুট্টা এই ইটকাঠের শহরে বাড়ির নাম গাংচিল, তার কারণটা বোঝা গেল তখন যখন সাব্বির জানল বাড়ির মালিক একজন মেরিন ইঞ্জিনিয়ার, 6 মাস ডাঙায় থাকলেও বাকি 6 মাস তিনি থাকেন অথই জলরাশির মহাসমুদ্রে, আর সেখানে গাংচিলদের সাথেই তার দেখা হয় প্রতিদিন। সেজন্যই বোধ হয় ভদ্রলোক ডাঙায় বাস করেও গাংচিলদের মাথা থেকে বের করতে পারেননি। বাড়ির নাম যাই হোক না কেন, বাড়িটা সত্যিই সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে বাড়িওয়ালিকে নিয়ে। উনি একটু কেমন যান, বেশি গায়ে পড়া স্বভাবে, লিজা খুব বিরক্ত লাগে।
এসেছ বারান্দা দিয়ে? আবার তোমাকে আন্টি দেখেনি তো আসতে?
না দেখেনি, আর দেখলেই বা কি, উনি তো জানেন আমি এই সময় বাসায় ফিরি।
উফ আর বলো না, বিরক্তিকর একটা মহিলা, সারা দিন আমাকে ডিস্টার্ব করে, এই মহিলার অত্যাচারে মনে হচ্ছে বাসাটাই ছেড়ে দিতে হবে।
এত অল্পতে এত কিছু ভাবো কেন বলো তো, তুমি ওনাকে টেকনিক্যালি অ্যাভয়েড করবে।
শোনো, কিছু মানুষ আছে যাদের অ্যাভয়েড করাটা অনেক কঠিন, আর তুমি তো সারাদিন বাসায় থাকো না তাই বুঝতেও পারবে না।
কই, ছুটির দিন তো উনি তেমন আসেন না, থাক না, বোঝো না ওনার কোনো মেয়ে নেই, হাজবেন্ডও কাছে থাকে না, ছেলে দুটো হোস্টেলে, তাই সময় কাটানোর জন্য তোমার কাছে আসে আর কি। পজিটিভলি ভাবো, তাহলেই দেখবে বিরক্তিটা কমে যাচ্ছে।
আমি এত পজিটিভলি নিতে পারবো না, আমার কি কোনো প্রাইভেসি নেই? তুমি না আমার কোনো কথাই শুনো না। ওই ভদ্র মহিলাকে এত পাত্তা দিয়েছি যে এখন উনি একেবারে মাথার উপর উঠে গেছে। এত বেশি কিউরিয়াসিটি মহিলার, কি আর বলবো। হঠাৎ আমার বেডরুমে ঢুকে পড়ে, কি যে আজে বাজে বলে না বলে কোনো ঠিক নেই। এই তিন মাসে আমার একদম হাড় জ্বালিয়ে ফেলেছে।
তুমি তো মনে হচ্ছে ঝগড়া করছো।
আর আমারও কপাল দেখো, সে আবার উঠেছি ওনার পাশের ফ্ল্যাটটায়, দরজাটা খুলে চলে আসতে পারে।
বাদ দাও না, কড়া করে এক কাপ চা দাও। এক কাপ চা আর সঙ্গে টাটা কি হবে?
ওই এলো বোধহয় তোমার আন্টি। যাও দরজা খুলো গিয়ে, আমাকে উদ্ধার করো। আর শোনো, বেশি কথা বলবে না, বলে দিচ্ছি কিন্তু।
আসুন আন্টি, ভেতরে আসুন।
না না, এখন আর আসবো না। এই নাও তোমরা দুজনে খেও, চিকেন ফ্রাই বানিয়েছি। লিজা কই?
থ্যাংকস আন্টি। লিজা? লিজা ও রান্নাঘরে নাকি? বাথরুমে বোধহয়। আপনি আসুন না, চা খেয়ে যান। আর রোজ রোজ এভাবে নাস্তা নিয়ে আসেন কেন বলুন তো?
রোজ রোজ আর পারি কই, আমার তো বাসা খালি, তাই একা একা খেতে ভালো লাগে না কিছু, এই জন্যই তোমাদের কাছে আসি। আর আমি তোমাদের খুব পছন্দ করি বাবা।
তুমি এত কথা বলছিলে কেন মহিলার সঙ্গে? তোমার এসব গদগদ কথার জন্যই তো মহিলা সারাক্ষণ আমাকে বিরক্ত করে।
আরে বাবা, বয়স্ক একজন মহিলা খাবারের প্লেট নিয়ে দরজার কাছে এসে দাঁড়িয়েছে, আমি কি প্লেটটা নিয়ে দরজাটা মুখের উপর বন্ধ করে দিতে পারি? ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে। আর তুমি বা উনাকে এত অপছন্দ করছো কেন বলো তো?
তুমি জানো না আজ উনি কি করেছে। রান্নাঘরে ঢুকে আমার রান্না করা খাবার ঢাকনি তুলে তুলে দেখেছে। আমি এই বাসায় থাকবো না, বুঝেছো? আরেকদিন কি করেছে জানো, তরকারিতে আঙ্গুল দিয়ে চেখে দেখেছে। চিন্তা করেছো তুমি, আমি এই বাসায় থাকবো না, ছেড়ে দেব।
না থাকলে অন্য বাসা দেখো, আমাকে ওইসব বাসা টাসা দেখা দেখির ঝামেলায় ফেলবে না।
মানে তুমি এরকম গা ছাড়া ভাব দেখাচ্ছ কেন সাব্বির? আমার একটা প্রবলেম হলে সেটা তোমাকে বলতে পারবো না আমি? আর এই পর্যন্ত যতবার বাসা পাল্টেছি সব সময় তো আমি তোমার সঙ্গে ছিলাম। শুধু এবারে আমি যখন বলছি যে আমার প্রবলেম হচ্ছে, আর এবারে পরীক্ষা ছিল বলে তুমি বাসাটা একা একা খুঁজেছ, তাতেই এত মেজাজ দেখাচ্ছ।
তোমার কি হয়েছে বলো তো? অফিস থেকে আসতে না আসতেই বাড়িওয়ালা আন্টিকে নিয়ে পড়েছ, এসব কথাগুলো তো পরেও বলা যায়, সবকিছু এত মাথায় ধরে রাখো কেন বলো তো? আমার কিন্তু এবার বিরক্ত লাগছে লিজা।
ও আচ্ছা, আমার কথা শুনতে তোমার আজকাল বিরক্ত লাগে তাই না?
তুমি কি ঝগড়া করতে চাচ্ছ?
আমি কি সবসময় ঝগড়ার মুডে থাকি নাকি?
প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর দিবে না।
এই লিজা দেখো তো, আমি চিকেন ফ্রাই দিলাম অথচ সস দিতেই ভুলে গেছি, এই নাও।
আন্টি সস আছে, লাগবে না।
আরে মেয়ে, এই সসটা খেয়ে দেখো, আমি বানিয়েছি। কত বছর 40 কেজি টমেটোর সস করেছিলাম, সবাইকে দিলাম, তোমাকেও এক বোতল দেব। কাঁচের বোতল আছে তোমার? আমার আবার কোনো কাঁচের বোতল ফাঁকা নেই। ঘরে বানানো সস টস প্লাস্টিকের বোতলের চেয়ে কাঁচের বোতলে রাখলে ভালো। কাঁচের বোতল আছে হয়তো, আমি দেখব পরে। ওহো, মধুর একটা বয়াম খালি হবে, এক চামচ মধু আছে, দাঁড়াও কালই ওটাতে করে তোমাকে সস দিয়ে যাব। তবে মধুর বয়ামের মুখটা আবার বেশি বড় হয়ে যায় তাই না?
আপনি সস নিয়ে এত অস্থির হচ্ছেন কেন? এখন মার্কেটে গেলে তো অনেক ভালো ভালো ব্র্যান্ডের সস পাওয়া যায়।
যতই ভালো হোক চোখে তো দেখো না, তোমাকে বরং আমি সস বানানোটা শিখিয়ে দেব। দেখো না, গলির মোড়ে মোড়ে আজকাল ভাপা পিঠা বানায়, কিন্তু বাড়ির পিঠার স্বাদ কি পাও? আমার দাদির হাতের পিঠা যে কি জিনিস তা বলে বোঝানো যাবে না।
নিশ্চয়ই আপনিও খুব ভালো পিঠা বানান তাই না আন্টি?
তা পারি একটু আধটু, কোনো কাজ দেখে আমি ভয় পাই না। তা তোমার সোফার খবর কি সাব্বি, কবে দেবে? এত বড় ড্রয়িং রুম ফাঁকা পড়ে আছে, দেখতে তো ভালো লাগে না।
এই তো আন্টি, দেখি সামনের সপ্তাহে নিয়ে আসবো, তেমনই তো বলল ওরা। প্রথমে ভেবেছিলাম যে দুটার রেক্সিন নষ্ট হয়েছে শুধু ওই দুটা পাল্টে নেব, পরে ভাবলাম পুরোটাই পাল্টে নেই, তাই সময়টা একটু বেশি লাগছে।
আসলে এখনকার ওইসব পালিশ টালিশ যাই বলো না কেন, ওসব চোখের ধাঁধা, সেগুন কাঠের উপরে আর কোনো ফার্নিচার হয় না।
জি জি আন্টি, ঠিক বলেছেন, সেগুন কাঠ তো লাইফ গ্যারান্টি।
বেশ ভালোই চলছে লিজা আর সাব্বিরের গোছানো সংসার। সমুদ্রের লোনা জলহীন পরিবেশে দাঁড়িয়ে থাকা গাঙ্গচিল নামের বাড়িটার সবই ভালো, শুধু ওই ভদ্রমহিলার অতিমাত্রায় ব্যক্তিগত প্রশ্নের আর নাক গলানোর বিষয়টা যদি একটু সহনীয় হতো তবে সোনায় সোহাগা হতো। আর এখন লিজা মনোযোগ দিয়ে বাড়িওয়ালির সব কথা উপদেশ আর জ্ঞান বাক্য তেমন শোনে না, শুধু তাকিয়ে থাকে আর হুহা করে। কলিং বেল শুনেই কোনো একটা কাজ নিয়ে খুব ব্যস্ততা দেখায়। আগেই বলেছি এবারে সবই ভালো, শুধু রান্নাঘরটা ছোট আর রান্নাঘরে গুমোট একটা গরম। গত কয়েকদিন যেমন ভীষণ গরম পড়েছে, রান্নাঘরের বারান্দার দরজাটাও এমন ভাবে বন্ধ করা যে বাতাস পাস করারও উপায় নেই। দরজায় তিনটা ছিটকিনি, মাঝে ছিটকিনিতে ছোট একটা তালা লাগানো। সাব্বিরকে নাকি আন্টি বলেছে ওই তালা খোলা যাবে না। সাব্বিরের আর কি, ও তো আর এই গরমে রান্না করে না এই খুবচি রান্নাঘরে। আজ দুপুরে বিরক্ত হয়ে লিজা বারান্দার দরজাটা খুলে ফেলল। ওইটুকু ছোট্ট তালা ভাঙতে তেমন কোনো বেগ পেতে হয়নি। ওই মহিলা কি দেখবে নাকি? আর ব্যাটারির কারখানার পাশে তাতে কি, দরজা খুলে তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, বারান্দা দিয়ে একটু বাতাস তো চলাচল করবে। তবে এটা ঠিক, একদম বারান্দার সঙ্গে লাগোয়া ওই পাশের বিল্ডিংটা সিটি কর্পোরেশন কিভাবে পারমিশন দিল কে জানে, এভাবে কেউ নিয়ম না মেনে বিল্ডিং তৈরি করে? সে যাক, এবার একটু স্বস্তি, বেশ হাওয়া খেলছে বারান্দার দরজাটা দিয়ে। বেশ অনেকখানি বড় বারান্দা, অনেক কিছু রাখাও যাবে। সাব্বিরকে নাকি আন্টি বলেছিল দরজা খুললে অ্যাসিডের ঝাঁঝালো গন্ধ আর খুব শব্দ আসে। কই, তেমন তো শব্দ হচ্ছে না। লিজা ঠিক করেছে রান্না করা শেষ হলে দরজাটা আবার বন্ধ করে দেবে আর তালাটাও কায়দা করে আটকে রাখবে। আর কেউ তো খুঁটিয়ে খুঁটিয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ওই বারান্দার তালা দেখতে আসবে, আন্টি জানবেই না। তাহলেই তো ঝামেলা শেষ। রান্না করতে করতে যদি কখনো আন্টি চলে আসে তাহলে এদিকে আসার সুযোগই দেবে না, ব্যাস, মনে মনে লিজা খুশি। হঠাৎ বারান্দার তাটা নক করার শব্দ। আরে কে নক করছে, দেখা যাচ্ছে না তো? ভর দুপুরে কেমন যেন সব থমকে আছে মনে হচ্ছে। দরজায় নক করা শুনে লিজা যেন চমকে উঠল। দরজায় সত্যি কেউ নক করছে নাকি ভুল শুনছি লিজা? দরজাটা তো বাতাসে নড়ছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না তো।
কে কে? আমি ভাবি, আমার নাম ছন্দা, আমি এই তো পাশের ফ্ল্যাটে থাকি। আপনি বারান্দা দরজা খুললেন বলে বুঝলাম এই ফ্ল্যাটে নতুন এসেছেন। তা কবে এলেন?
এসেছে বেশ কিছুদিন হলো, আসলে এতদিন দরজাটা বন্ধ থাকতো তো তাই আর কি।
আগের ভাবে কিন্তু দরজাটা খুলেই রাখতো, সব সময় আমার সঙ্গে গল্প করত, আমার বাসায়ও আসতো। আপনাদের বাড়ি হলে অবশ্য দরজা বন্ধ রাখতে বলে, দরজা খুলেছেন দেখলে হয়তো রাগ করবে, ওনাকে কিন্তু কিছু বলবেন না।
না 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 না, আসলে তেমন কিছু নয়। আপনাদের বিল্ডিং এ তো ব্যাটারির কারখানা ভাড়া দেয়া, তাই হয়তো উনি বলেছেন, বিপদ আপদের কথা ভেবেই বলেছেন।
ব্যাটারির কারখানা তো নিচতলায়, তার উপর কদিন পরপরই কারখানা বন্ধ থাকে, আর আমি থাকছি না, সেটা অবশ্য সমস্যা নয়। আসলে এই জমিটা আপনাদের বাড়িওয়ালি কিনতে চেয়েছিল, কিন্তু এই জমির মালিক তার ছোট দেবর, এইসব নিয়ে কি যেন ঝামেলা চলছে, তারপর থেকে এই মুখ দেখাদেখি বন্ধ তাদের।
আপনি একাই থাকেন এ বাসায়?
না, আমার একটা মেয়েও আছে, আর দেখছেনই তো ভরা পেট। আপনার ছেলে মেয়ে নেই?
না, এখনো টোনাটুনিই আছি।
দরজাটা বন্ধ করে দিন, আর আমার সঙ্গে কথা হয়েছে কাউকে বলবেন না যেন।
কেন?
না না, বিপদ হবে আপনার, আমার কথা কাউকে বলবেন না, আপনার স্বামীকেও না।
কি করছিলে? রান্না করছে আন্টি, এত গরম। আসুন না, ভেতরে আসুন।
আর বলো না, যাব একটু গুলশান, আর এক সেট পর্দা কিনতে হবে। যাবে তুমি?
না আন্টি, আমার একটু কাজ আছে, মানে একটু ইউনিভার্সিটিতে যেতে হতে পারে।
রান্নাই শেষ করনি, যাবে কখন? এ কি, তোমার রান্নাঘরের ওই কোনায় তো মাকুসার জাল ঝুলছে, রান্নাঘর ঝাড়ো না? শোনো মেয়ে, আধুনিক মেয়েরা এসব মানে না, কিন্তু এটা কিন্তু সত্যি, ঘরে মাকড়সার জাল ঝুলে থাকা মানে দারিদ্রতার লক্ষণ।
ও হ্যাঁ, তাই তো, মাকড়সার জাল হয়ে গেছে কোনায়, খেয়ালই করিনি, বুয়াকে বলতে হবে।
সব কাজের জন্য বুয়ার উপর নির্ভর করবা না। এই আমাকে দেখো, আমার মা আমাদের সাত বোনকে সব কাজ শিখিয়েছে, যাতে গরিবের ঘরে বিয়ে হলে কাজ করে খেতে পারি, আর বড় লোকের ঘরে বিয়ে হলে কাজ করিয়ে খেতে পারি। সব কিছু শিখতে হবে মা।
তা হঠাৎ আন্টি পর্দা কিনছেন?
আমার বোনের মেয়েকে পাঠাতে হবে। দশরের কাজ করা পর্দাগুলো আছে না, ওইগুলো কি রং কিনব বলতো?
আপনার ভাগ্নিকে ফোন দিয়ে জিজ্ঞেস করুন। আপনি এত কিছু পারেন, তা কাজের লোকের হাতে রান্না খেতে ভালো লাগে আপনার?
রাধুনি আমার কাজের লোক না, ওকে সব রান্না আমি নিজে শিখিয়েছি। তুমি মনে হয় একটু বিরক্ত হয়ে কথাটা বললা না? এ কি, রান্নাঘরের বারান্দা দরজাটার উপরের ছিটকিনি খোলা কেন দেখি? তালাটা খুলেছো নাকি?
না 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 আন্টি, এত গরম তাই ভাবছিলাম দরজাটা খুলবো, তা তালা দেখে ভাবলাম চাবিটা না হয় চাইবো একবার আপনার কাছে। রান্নাঘরটা এত ছোট আপনার, যে ঘুমট গরমে বেশিক্ষণ না কাজ করা যায় না, বুঝলেন?
আমি কিন্তু বাছা এক কথার মানুষ, প্রথমবার তাই মাফ করলাম। ভবিষ্যতে আর এই দরজা খোলার চেষ্টা করবে না, আর যদি তারপরও খুলো এক সপ্তাহের নোটিশে বাসা ছেড়ে দিতে হবে।
আপনি এতটা রেগে যাচ্ছেন কেন আন্টি? কি আছে দরজার ওপাশে? আর এক সপ্তাহ নোটিশ দিব মানে কি? আপনি বাড়িওয়ালা, বাড়ি ভাড়া দেওয়ার নিয়ম কানুন গুলো তো খুব ভালো মতোই জানা আছে আপনার। না জানলে আমি বলছি শুনুন, আপনি এক মাসের ভাড়া অ্যাডভান্স নিয়েছেন, আর কোথাও এমন নিয়ম নেই যে।
শোনো মেয়ে, মুরব্বীদের কথা শোনা আজকাল তো সবাই ছেড়ে দিয়েছে, জানোই তো আমি চট করে রেগে যাই, তাই নোটিশের কথা বলে ফেলেছি। আসলে ওই বিল্ডিং এর ব্যাটারি ফ্যাক্টরি থেকে একবার আগুন লেগে আমার বাসায় দুর্ঘটনা ঘটে, এই নিয়ে থানা পুলিশ নানান ঝামেলা পোহাতে হয়েছে।
সেটা আমাকে পরিষ্কার করে বলে দিলেই কিন্তু হতো আন্টি। আপনি তো এমন ভাবে আমাকে নিষেধাজ্ঞা দিচ্ছেন যেন ওই বাড়িতে মানুষ নয় ভূত থাকে।
তোমার আঙ্কেল থাকে না জানোই তো, এত বড় একটা বাড়ি আমি একা মহিলা হয়ে সামলাচ্ছি, আমি তাই কোনো ঝামেলা চাই না। তাছাড়া এই ফ্ল্যাট অনেক দিন ফাঁকা পড়েছিল, কারণ এখানে নাকি।
কি এখানে?
ও অন্যদিন বলবো, আজ আজ আসি, আমার দেরি হয়ে যাচ্ছে।
যে মহিলা রেলগাড়ির মতো লম্বা করে অযথা বিষয় নিয়ে কথা বলতে বলতে আর গল্প করতে পারে, সে মহিলাই গল্প করার টপিক পেয়েও কেমন যেন এড়িয়ে গেল মনে হয়। নিশ্চয়ই আগুন লেগে দুর্ঘটনা ঘটার পর যথেষ্ট নাজেহাল হয়েছিল, তাই নিজের ভোগান্তির কথা বা গল্পটা অত ঘটা করে বলেনি ভদ্রমহিলা। যাই হোক, লিজা বুঝতে পেরেছে থানা পুলিশের ঝামেলা আর ওই জমিটা কিনতে না পারার জ্বালা ভীষণ ভাবে পোড়ায় ওনাকে। কিন্তু রান্নাঘরের দরজাটা খুলে ছন্দা নামের ওই প্রেগনেন্ট মহিলার সঙ্গে কথা বলার পর আরেক বিরক্তিকর ঘটনার উৎপাত শুরু হল। যখন তখন মহিলা দরজায় নক করে আর এটা সেটা চায়, যেন নিত্যদিনই তার অভাব লেগেই থাকে। লবণ, চিনি, ম্যাচ, চা পাতা, ডিম, ডাল, এই পর্যন্ত সহ্য করা গেছে, এখন তো নতুন বাহানা। এ কি রে বাবা, কি ধুরন্ধর মহিলা রে বাবা, নাকি বেশি খাতির করার চেষ্টা করছে কোনটা? এদিকে আমার ভরা পেট দেখে লিজার মায়াও হয়। সাব্বিরকে বললে উল্টো হয়তো দুটো কথাই শোনাবে, বলবে আন্টির উৎপাত নিয়ে এত কথা বলো, আবার যেচে নতুন উৎপাত দাওয়াত করে নিয়েছ। না, আর অত বেশি পাত্তা দেওয়া যাবে না, এই যে নক করা শুরু হয়ে গেছে, নিজের অজান্তেই লিজার ভ্রুর মাঝখানে ভাঁজ পড়ে গেল। করুক নক, আজ দরজা খুলবেই না।
ভাবি, লিজা ভাবি, আপনি তো রান্নাঘরেই আছেন, দরজাটা একটু খুলুন, আমি খুব অসুস্থ ভাবি, আমার যখন তখন অবস্থা।
যখন তখন অবস্থা, আবার আমাকে আবারও ফাঁদে ফেলা হচ্ছে তাই না? অসুস্থ হলে ডাক্তারের কাছে যা, আমার দরজায় নক কেন? প্রতিদিন নতুন নতুন বাহানা।
ভাবি, লিজা ভাবি, একটু দরজাটা খুলুন, আমার খুব বিপদ।
এ কি, এত জোরে নক করছেন কেন? এত জোরে কেউ কখনো দরজা ধাক্কায় নাকি? আমি বেডরুমে ছিলাম।
কিছুক্ষণ ধরেই তো শব্দ পাচ্ছি আপনি রান্না করছেন, তাই আমার মেয়েটার জন্য রান্না করেছিলাম, কিন্তু সব পুড়ে গেছে, শরীরটাও খারাপ, তাই রান্না করতে পারছি না। এক প্লেট ভাত যদি দিতেন ভাবি।
কিছু মনে করবেন না ভাবি, রোজ রোজ আপনার রান্না কেন পুড়ে যায় বলুন তো? আর আজ তো আমি রান্না করিনি, সকালেই শুধু নাস্তা বানিয়েছি, এখন আমি একটু বের হব, আমাদের দাওয়াত আছে, রাতে ফিরব। সাব্বির অফিস থেকে আমার কাজিনের বাসায় চলে যাবে, নাস্তা আছে, সেগুলো দিব নাকি?
আপনি তো বেরোবেনই, আমার মনে হচ্ছে আজ আমার শরীরটা অনেক বেশি খারাপ ভাবি, আপনি যদি একটু কষ্ট করে আমার এখানে আসতেন।
দেখুন ভাবি, আমার একটু কাজ আছে, আপনি অন্য কাউকে বলে দেখেন, তারা না থাকলে আমি আসতাম।
আমি প্রেগনেন্ট না হলে এভাবে বলতাম না ভাবি, আমাকে একটা সিএনজি করে দেন, আমি হাসপাতালে চলে যেতে পারবো।
এই অবস্থায় একা আপনি যাবেন নাকি? আপনার হাজবেন্ডকে ফোন দিন তো, উনি কোথায়?
উনি ব্যাটারি নিয়ে চাঁদপুর চলে গেছেন, আসতে একটু সময় লাগবে বলেছে, বলেছে হাসপাতালে চলে যেতে। ও ওখানেই চলে আসবে। হাসপাতাল আমাদের পরিচিত।
হাসপাতালের কোনো ফোন নাম্বার আছে আপনার কাছে? আচ্ছা এক কাজ করুন, আপনার হাজবেন্ডের ফোন নাম্বারটা আমাকে দিন।
আগে আগে আপনি আসুন ভাবি, ভাবি আমার খুব বিপদ, একটু সাহায্য করুন। দেখছেন তো এই বাড়িতে আমি ছাড়া আর কোনো পরিবার থাকে না, সবই ওই কর্মচারী মেস। ব্যথা হচ্ছে ভীষণ।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, আপনি রেডি হয়ে থাকুন। কোন হসপিটাল বলবো সিএনজিওয়ালাকে?
আপনি আগে আসুন, তাড়াতাড়ি আসুন।
আপনার মেয়েটা কোথায়? ওকে তো কখনো দেখিনি।
ও আছে, ও ও ঘরেই আছে, আপনি এক্ষুনি চলে আসুন। আপনার বাড়িওয়ালা যেন না জানে দেখবেন।
উনি বাড়িতে নেই।
লিজা ভেবেছিল পাশের ফ্ল্যাটের ওই ছন্দাকে নিয়ে আর মাথা ঘামাবে না, অথচ আরো বেশি জড়িয়ে পড়তে হলো। অবশ্য মহিলা এমন অসহায় ভাবে হেল্প চাইল, কি আর করা, সিএনজি করে ওনাদের পরিচিত হাসপাতালে অ্যাডমিট করে দিলেই তো হয়। সত্যিই তো, ওনার যখন কেউ নেই, বেচারি তো ভরা পেট নিয়ে মুশকিলে পড়বেই। আর ভদ্রমহিলার হাজবেন্ডই বা কেমন, এইরকম অবস্থায় স্ত্রীর পাশে থাকবে না? নিজের কাজটা যদি এতটাই জরুরি হয়, তবে বাসায় তো অন্তত কাউকে রাখা উচিত ছিল। যদি লিজার সঙ্গে পরিচয় না থাকতো তাহলে আজ কি করত উনি? সে যাক, সমস্যা থাকলে তার সমাধানও নিশ্চয়ই আছে, অত ভেবে আর এখন কাজ নেই। লিজা বেরিয়ে পড়ল দ্রুত। এই ভর দুপুরে যেন মনে হচ্ছে রাস্তাঘাট একেবারে নীরব। এই বাড়ির গেট থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে পেছনের সরুগুলিতে ওই ব্যাটারির ফ্যাক্টরি বিল্ডিংটা, এদিকটা লিজার কখনো আসা হয়নি। দেখে মনে হচ্ছে গলিটা অল্প কিছু দূর গিয়ে শেষ হয়েছে বোধহয়, আর কোনো বাড়িঘরও নেই। ওইটুকু জমি গাঙচিল বাড়ির সঙ্গে যোগ করা গেলে বাড়িটার স্ত্রী সত্যি আরো বাড়ত। গেটটাও বেশ ধুলো পড়া আর রংচটা, তবে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, এমনকি অ্যাসিডের গন্ধও না, শুধু কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে। নিশ্চয়ই ব্যাটারি তৈরির কোনো কাজ চলছে। লিজার এবার মনে হচ্ছে এখানে এই ফ্যাক্টরিটা থাকা খুবই বিপজ্জনক। আশ্চর্য, এলাকার লোকজনও কোনো কমপ্লেন করেনি। শুনশান এই মধ্য দুপুরের নির্জনতায় যখনই লিজা গেটটা খোলার চেষ্টা করছিল, হঠাৎ একটা পুরুষ কণ্ঠে চমকে পেছনে তাকালো।
কি করতেছেন আপা, এই বাড়িতে কেউ থাকে না তো?
মানে এইটা না একটা ব্যাটারির কারখানা?
কারখানা বন্ধ, গেটও বন্ধ থাকে, এই বাড়িতে ঢুকে না কেউ। আপনি ভর দুপুরে এখানে কেন আইছেন?
এই বাড়ির দোতলায় একজন প্রেগনেন্ট মহিলা, মানে মহিলার বাচ্চা হবে, কেউ নেই বাসায়, তাই আমি আর কি।
এই বাড়িতে আমার জানা মতো কেউ থাকে না, ভুল ঠিকানায় আইছেন আপা।
না 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 না, যিনি আসতে বলেছেন তাকে আমি চিনি।
এই বাড়িতে তাহলে লোকজন থাকা শুরু করছে? ও হইতে পারে, আমিও তো মেলাদিন বাদে এদিকে আইলাম। কিন্তু সাবধান আফা, এই বাড়িটা কিন্তু সুবিধার না, মানুষ নানান কথা কয়।
কি যে বাজে বকছেন আপনি, জানতো যেতে এসে আমাকে ভয় দেখানোর প্রয়োজন নেই, আমি ভয়টা খুব একটা পাই না।
মানে মানুষের উপকার আজকাল না করাটাই ভালো, সবাই সোজা না বুঝা উল্টাটা বুঝবো, আমার কি ঠেকা ভাই।
একি সত্যি তো বাড়িটা ফাঁকা, লোকজন সব গেল কোথায়? আর পোড়া পোড়া গন্ধ, গন্ধটা এখন নাকে বেশি লাগছে, নিশ্চয়ই অ্যাসিডের সঙ্গে বাজে কিছু পোড়া দিয়ে এই ব্যাটারি বানায়। আচ্ছা গন্ধটা কেমন মাংস পোড়া মাংস পোড়া মনে হচ্ছে না? এত চিন্তা করার দরকারটা কি? আমার কাজ ছন্দা ভাবিকে সিএনজিতে তুলে ওনার হাজবেন্ডকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া, ব্যাস। ওনাদের তো সব কথা বলে সেট করাই আছে। দরজাটা খোলা দেখছি, ভাবি ভাবি ভাবি।
আসুন, আমি রান্নাঘরে।
কি কি করছেন আপনি এসব, এত আগুন কেন এখানে? আর এই বাচ্চা মেয়েটার কি অবস্থা? ও তো মরে যাবে।
ও তো অনেক আগেই মরে গেছে।
মানে আপনি পাগলামি করছেন কেন?
আপনার পেটের বাচ্চাটা ভয়ঙ্কর ক্ষতি হবে। আমি এখন কি করব?
আমার পেটের বাচ্চা, ওকে অত মেরে ফেলেছে, পুড়িয়ে মেরেছে, এবার তোকে মারব আমি।
আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন প্লিজ, বাঁচাও প্লিজ, গেছো আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে।
কেউ তোকে এখানে বাঁচাতে আসবে না, আমি অনেকদিন অপেক্ষা করেছি।
আগুন দিও না প্লিজ, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও।
এখান থেকে কেউ বের হতে পারে না, তুইও পারবি না।
না প্লিজ না।
Number one for entertainment. Only for you.
Kuasha.
এতক্ষণ ধরে প্রথম পর্ব শুনলাম। আজকের পর্বের যে মূল চরিত্র লিজা এবং সাব্বির, সাব্বির একজন ব্যাংকার এবং লিজা তার স্ত্রী অর্থাৎ হাউসওয়াইফ। সাব্বিরের ব্রাঞ্চ শিফট করা হয়ে গেছে অন্য জায়গায়, তার ব্যাংকের ব্রাঞ্চটি অন্য জোনে চলে গেছে, সেই কারণে তাদের বাসা বদল করতে হয়েছিল। অর্থাৎ উত্তর কাফরুলে তার একটি বাড়ি খুঁজে পায়, যে বাড়িটির নাম খুবই সুন্দর, গাংচিল। আর সেই বাড়িটির নাম সুন্দর হলেও সেই বাড়ির ভেতরকার যে ঘটনা আমরা শুনেছি সেটা কিন্তু মোটেও সুন্দর নয়। যাই হোক, সেই বাড়ির পাশে একটি ব্যাটারির কারখানা এবং সেই বাড়ি যখন ভাড়া নেয়, খুব ছোট করে বলে দিচ্ছি, সেই বাড়িওয়ালি শুরুতে বলে দিয়েছিল যে রান্নাঘরের দরজাটি যাতে না খোলা হয়, এবং বাড়িওয়ালির আদেশ উপেক্ষা করে লিজা একদিন খুলে ফেলে সেই রান্নাঘরের দরজা। এবং রান্নাঘরের দরজা খোলবার পরই ছন্দা নামে একটি মেয়ে, একটি প্রেগনেন্ট মেয়ে, তার সঙ্গে প্রতিদিন কথা বলতে আসে, এবং সে যাতে সে কথা কাউকে না জানে সেই কথা বলে, এবং সে নানা কারণে নানা জিনিস চাইবার ছুতে প্রায়ই আসে লিজার কাছে। আর লিজা শুরু থেকেই একটু বিরক্ত হওয়া টাইপের একটা মেয়ে, যার কিনা ঝামেলা, ঝুট ঝামেলা কিছুই ভালো লাগে না। একদিন খুব অসুস্থ অবস্থায় ছন্দা আসে, তার সাহায্য চায়, তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। নিয়ে যেতে বলবার পর লিজা তাকে যেতে বলে এবং লিজা বলে সে আসছে। লিজা যখন সে যে ঠিকানা দেয় ব্যাটারির কারখানার যে মেসে ব্যাটারির কারখানার কর্মচারীরা থাকে সেখানে যায়, তখন একটি লোক বলে সেখানে কেউই থাকে না, কিন্তু সামহাও লিজা উপরে গিয়ে পেয়ে যায় ছন্দাকে। কিন্তু সেই ছন্দা কি আসলেই মানুষ না কি অদ্ভুত এক জিনিস, সে লিজাকে ভয় দেখায় এবং বলে যে তার সন্তানকে সে পুড়িয়ে মেরেছে এবং লিজাকেও সে পুড়িয়ে মারবে, এবং এরপরে কি হবে আমরা কিন্তু জানি না। আসলে কি লিজাকে পোড়ানো হয়েছিল আমরা কিছুই জানি না। আসুন তাহলে আর কথা না বলে আমরা সরাসরি চলে যাই দ্বিতীয় পর্বে। এই মাঝখানে কথা বললাম যারা শুরু থেকে মিস করে গেছেন তাদের জন্য। এখন দ্বিতীয় পর্ব শুনবো, তারপর আবারও ফিরছি। আপনি আছেন কুয়াশায় শর্মিনের সঙ্গে। ছিল সেই নির্জন পোড়া বাড়িটাতে মধ্য দুপুর সময়টাতে তা কেউ জানতে পারেনি বা জানিও নি। লিজা ফিরে এলো বাড়িতে একদম স্বাভাবিকভাবে, তবে সেই স্বাভাবিকতার মধ্যে যেন হঠাৎ হঠাৎ কোনো অস্বাভাবিকতা চোখে পড়তে লাগলো সাব্বিরের। প্রথম কয়েকদিন একেবারেই বুঝতে পারছিল না কি ঘটছে ওর চারপাশে, কিন্তু সময় যত যাচ্ছে কুয়াশার ধোঁয়াতে পর্দাটা ছিঁড়ে সত্য যেন সামনে এসে দাঁড়াচ্ছে সাব্বিরের। লিজা আজকাল তেমন কথাই বলে না, কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে, স্থির চোখে তাকিয়ে থাকে, হাসিটাও কেমন মাঝে মাঝে গায়ে কাঁটা দেয়। মানে কি এসবের? কোন মানুষের পক্ষে কি এটা সম্ভব? মনে হয় এ যেন সাব্বিরের চেনা লিজা নয়, এ যেন অন্য কেউ।
এসব কি লিজা?
এসব কি মানে? খাবার।
আচ্ছা, তোমার হয়েছেটা কি বলতো? তোমার কি শরীর খারাপ? এভাবে পাগলের মতো হাসছো কেন? কি হয়েছে? আমাকে কি দিয়েছো এসব? সমস্ত খাবার পোড়া, এসব কি খাওয়া সম্ভব? রান্নাঘরে এত জোরে কি পড়লো?
যা দিয়েছি সবই খাবার, চুপচাপ খেয়ে নাও, তা না হলে তোমার
তোমাকেও এভাবে পুড়িয়ে ছাই করে দেব।
তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? রান্নাঘরে আবার কি পড়ছে? দেখে এসো, দেখি আমি যাচ্ছি।
না না, রান্নাঘরে যাওয়া যাবে না, কিছুতেই না। তুমি ওখানে বসে থাকো,
সরো।
এই কি সাব্বির, তুমি রান্নাঘরে চলে এলে যে? বললাম তো টেবিলে বসো, পাঁচ মিনিট টাইম দাও, আমি টেবিলে আসছি, তরকারিটা শুধু গরম করব।
মানে তুমি এতক্ষণ রান্নাঘরে ছিলে? তাহলে খাবার টেবিলে কে, কাকে দেখলাম আমি?
আমি ছিলাম।
আমি মানে কি হচ্ছে এসব? তুমি তুমি কে?
আমি লিজা নই, আমি লিজার মধ্যে বাস করি, ছন্দা। তোকে মারব, তারপর আমি লিজাকে ছাড়ব।
কি বলছো এসব? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? তোমার মাথা ঠিক আছে তো?
আমি ছন্দা, আমি লিজা নই।
লিজা? এই লিজা।
সাব্বির, আর সাব্বির কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আয়, কি হয়েছে তোমার?
পানি, পানি খাবো।
সাব্বির বুঝতে পারছে না কি হচ্ছে ওর সঙ্গে। লিজা কি ফাজলামি করছে নাকি সাব্বির ভুল দেখছে বা ভাবছে কোনটা? কিন্তু লিজা তো সত্যি আগের মতো নেই। হঠাৎ হঠাৎ লিজার গলার স্বর পাল্টে যাচ্ছে, আর ছন্দাটাই বাকি। লিজা চুপচাপ একা রান্নাঘরে বসে থাকে কেন? আর তার চেয়ে অদ্ভুত বিষয়, বাড়িতে ঢুকলেই কেমন পচা মাংস পোড়া গন্ধ আসে নাকে। হুট করে ওই দিন খাবার টেবিলের পোড়া খাবার দেখে সাব্বির ভীষণ চমকে গেছিল, কারণ রান্না করার সময় অসাবধানতা হয়তো একটা বা তারপর কোনো সমস্যা হলে দুইটা আইটেম পুড়ে যেতে পারে। তাই বলে সমস্ত ভাত তরকারি সবজি যা কিছু টেবিলে সাজানো সবই পড়ে যাবে, আর পোড়ার তো একটা লিমিট থাকবে। দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে কেউ দাঁড়িয়ে থেকে ইচ্ছে করে খাবারগুলোকে পুড়িয়েছে। আমার কদিন বেশ কিছু ঠিকঠাকও চলছে, অনেকটা ভেবে বিষয়টা সাব্বির মাথা থেকে ছেড়ে ফেলেছে। কিন্তু দিন দিন যেন পোড়া রহস্যের জট আরো ঘনীভূত হচ্ছে। একদিন দুই দিন পরপরই লিজা সাব্বিরকে পোড়া খাবার দিচ্ছে, আর মাঝরাতে যেন হঠাৎ হঠাৎ সাব্বির দেখতে পাচ্ছে একজন লিজা ওর পাশে শুয়ে আছে, আর অন্য আরেকজন লিজা ঘরে হেঁটে বেড়াচ্ছে। এমনকি লিজার গা থেকে ইদানিং সারাক্ষণই পোড়া মাংসের বোটকা গন্ধ নাকে আসে। সব মিলে একটা বিদিকি ছিঁড়ি অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে সাব্বির, কিন্তু কিছুই বুঝতে পারছে না কিভাবে এর সমাধান করবে। এরই মধ্যে ঘটল আরেক অপ্রত্যাশিত ঘটনা। বাড়িওয়ালি বেশ কিছুদিন ছিলেন নারায়ণগঞ্জের বোনের মেয়ের বিয়েতে। উনি আসার পর দিনই সাব্বিরের অফিসে ফোন দিলেন ভদ্রমহিলা।
হ্যালো আন্টি। হ্যালো, জি আন্টি, জি বলুন।
বাবা সাব্বির, তোমার বাসার কলিং বেল দিয়ে দিয়ে আমি টায়ার্ড হয়ে গেলাম, তোমার বউ তো দরজা খুলছে না।
বাইরে কোথাও হয়তো বেরিয়েছে।
না না, আমি ফোন করেছিলাম, ফোনটা ভেতরে বাজছে, কেউ ধরছে না। তোমার বউ ইদানিং একটু বিরক্ত হয় আমি গেলে, তাই বলে দরজা খুলবে না?
না না আন্টি, ওসব কিছু না। আচ্ছা আমি ফোন দিয়ে দেখছি।
তুমি বরং বাড়ি চলে এসো, আমার ভয় ভয় লাগছে। প্রায় 25 বার বেল দিলাম, আর বাইরে গেলে তো গেটে দারোয়ান দেখত, দারোয়ান বলেছে লিজা বের হয়নি।
ঠিক আছে, আমি দেখছি ম্যানেজ করা যায় কিনা। লাঞ্চের পর আমার আবার একটা মিটিং এ অ্যাটেন্ড করতে হবে।
না বাবা, বিপদ আপদের কথা তো বলা যায় না। তোমার বাসার অ্যাক্সেস চাবি আমার কাছে থাকার কথা, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ, আর তোমার অবর্তমানে আমি তো দরজা ভাঙতে পারবো না। বলো তো কি করি, চিন্তা হচ্ছে, তাই তোমাকে ফোনটা দিলাম।
ঠিক আছে আন্টি, দরজা ভাঙার দরকার নেই, আমি এক্ষুনি আসছি।
উদ্ভুত আচরণ নিয়ে সাব্বিরও চিন্তিত, কিন্তু সে কথা ভদ্রমহিলাকে বলল না। ওনার ফোনটা পাওয়ার পর সাব্বিরও লিজাকে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছে, আর আশ্চর্যভাবে মেয়েটা সত্যি ফোন তুলছে না। কারণটা কি? মনের মধ্যে অজানা আতঙ্ক নানান কুমঞ্চনা দিয়ে বারবার বাজে ঘটনা কল্পনা করাচ্ছি। এদিকে অফিসেরও তো একটা নিয়ম কানুন আছে, আজকে মিটিংটা ভীষণ জরুরি, কোনোভাবে অন্য একজন কলিগকে মিটিং এর দায়িত্বটা বুঝিয়ে দিয়ে দে ছুট। যদি অফিস থেকে বাড়ি তেমন দূরে নয়, কিন্তু ব্যাংকারদের যে কি পরিমাণ কাজের চাপ তা অন্য কোনো প্রফেশনে থেকে কেউ চট করে বুঝতে পারবে না। 9টা 5টা অফিস টাইম হলে প্রতিদিনই বাড়ি ফিরতে সে সন্ধ্যা 7টা 7:30 বেজে যায়।
কি ব্যাপার সাব্বির, আজ হঠাৎ এত তাড়াতাড়ি?
তুমি তোমার ফোনটা দেখেছো, কতবার ফোন দিয়েছি?
না, আমি তো ভেতরের ঘরের ওয়াশরুমে ছিলাম, গোসল করে মাত্র বের হলাম।
আন্টি এতবার কলিং বেল দিয়েছে, দরজা খুলনি কেন?
আমি শুনতে পাইনি।
শুনতে পাওনি না, ইচ্ছা করে শুনতে চাওনি?
তুমি যেটা ভেবে আনন্দ পাও সেটাই।
আন্টি কোনো সমস্যা নেই, ও ভেতরের ঘরের বাথরুমে ছিল।
কি বলছো, এতক্ষণ ধরে কেউ বাথরুমে থাকে? আর তোমার ফ্ল্যাটে কি পুড়ছে বলতো, কেমন পোড়া পোড়া গন্ধ আসছে। লিজা, আই লিজা, চুলায় কিছু রেখেছো নাকি? আন্টি আপনি এখন জানতো, আমার আপনার সঙ্গে একেবারে কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ যান।
কি হয়েছে মা, দুজনে ঝগড়াঝাটি করেছ?
তুমি তো তেমন মেয়ে নও, আপনি কি আমার কথা শুনতে পারছেন না?
আন্টি সরি, ওর কথায় কিছু মনে করবেন না, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। লিজা আমার উপর ভীষণ রেগে আছে, আসলে ওই দিন একটা বিষয় নিয়ে একটু মানে।
ঠিক আছে বাবা, দুজনে মিলমিশ করে নাও।
তুমি ওনার সঙ্গে এভাবে অভদ্রভাবে কথা বললে কেন?
আমি ওই মহিলাকে খুব তাড়াতাড়ি আগুনে পুড়িয়ে মারব।
তোমার কি হয়েছে বলতো, এতটা অস্বাভাবিক আচরণ করছো কেন?
আমি ঠিক আছি, এখন আমি একটু গোসলে যাচ্ছি, গা থেকে কেমন পোড়া পোড়া গন্ধ আসছে, তোমার অসুবিধা হবে।
মানে এতক্ষণ ধরে তো তুমি গোসল করলে।
দ্রুত যেন লিজার পরিবর্তন চোখে পড়ছে, এই লিজাকে সাব্বির চেনে না, একদম পাল্টে যাচ্ছে লিজা। কোনো কারণে লিজা ভীষণ আপসেট কি, বা এমন কিছু কি ঘটেছে যা বলতে পারছে না সাব্বিরকে? কিন্তু কই, তেমন কোনো কারণই তো নেই। কারণ নেই ঠিকই, তবে আজ যা চোখে পড়ল সাব্বিরের তা যেন ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, ভীষণ ভয় লাগছে। একে সত্যি সাব্বিরের চেনা লিজা, নাকি লিজার মধ্যে বাস করা কোনো ভয়ঙ্কর অশরীরী আত্মা? হঠাৎই সাব্বিরের ঘুমটা ভেঙে গেল, সারা ঘরময় বোটকা মাংসের পোড়া গন্ধে গা গুলিয়ে গুলিয়ে উঠছে যেন। সারাদিন লিজাকে নিয়ে বা আজে বাজে কথা ভেবেছে বলে কি, কিন্তু একটা বিষয় কিন্তু সাব্বির নিশ্চিত, হঠাৎ করে এই বাজে পোড়া গন্ধটা সত্যি লিজার গা থেকে পাচ্ছে সে। যদিও কখনো কখনো গন্ধটা তীব্রভাবে নাকে লাগে, আবার যেন সবটা স্বাভাবিকও হয়ে যায়। পাশের বালিশ ফাঁকা দেখে সাব্বির চমকে উঠল, লিজা কোথায়? ডিম লাইটের নীল আলোয় দেয়াল ঘড়ির কাটা বলছে রাত 2:45, এত রাতে কোথায় গেল? বাথরুমে হবে হয়তো, এই রাতে গোসল করছে। ডান দিকে চোখ পড়তে সাব্বির দেখল বাথরুমের দরজাটা খোলা, তার মানে লিজা বাথরুমেও নেই। সাব্বির বারান্দা, ডাইনিং, ড্রয়িং, রান্নাঘর, পাশের ঘর খুঁজে কোথাও দেখতে পেল না লিজাকে। আশ্চর্য, মাঝরাতে উঠে গেল নাকি? পরক্ষণে মনে হল রান্নাঘরের বারান্দা থেকে একটা ফিস ফিস কথা বলার শব্দ আসছে। আবার এলো সাব্বির রান্নাঘরের এদিকটায়, দরজাটা ভেজানো, কিন্তু ভেজানো দরজার ওপাশে কারা যেন কথা বলছে এটা নিশ্চিত। সাব্বিরের মাথায় প্রথমে এলো চোট্টুর নয় তো, হাতে কিছু একটা নিতে হবে, খালি হাতে যাওয়া ঠিক হবে না, তারপর আচমকা দরজাটা খুলতে হবে।
কে আপনি? লিজা, এ কি অবস্থা তোমার, কি দেখছি আমি? এসব এসব কি হচ্ছে এখানে? এই মহিলার শরীরটা একদম পুড়ে গেছে, তুমি এখানে কি করছো, আর তোমার শরীরের এই অবস্থা কেন? আমি এসব কি সত্যি দেখছি?
চিৎকার করো না, ছন্দার ভরা পেট তুমি দেখতে পাচ্ছ না? ওর বাচ্চাটা পেটের ভেতর পুড়ে কষ্ট পাচ্ছে, তাই আমি চেষ্টা করছিলাম বাচ্চাটাকে পেটের ভেতর থেকে বের করতে।
মানে আমি এক্ষুনি ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি, ওনার অবস্থা তো খুব খারাপ, আন্টিকে ডাকি বরং, এত রাতে ওনার গাড়িটা হলে।
কাউকে ডাকার প্রয়োজন নেই তোমার, আমি পারবো।
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি লিজা?
তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে, আমার কাজ আমাকে করতে দাও। দেখতে পাচ্ছ না উনি মৃত?
আমার মাথা কাজ করছে না। কি বললে তুমি? মৃত মানুষকে নিয়ে তুমি এখানে বসে আছো, এটা আমাকে বিশ্বাস করতে বলছো?
আমরা সবাই মৃত। ওই কোনায় দেখো আরেকটা লাশ, আমিও মৃত, সবাই পোড়া লাশ, সবাই সবাই।
লিজা, লিজা কি করছো এসব? তোমার হাতগুলো এমন দেখাচ্ছে কেন?
আমি পোড়া লাশ, আগুনে জ্বলছি, তোমাকেও পোড়াবো, তারপর আমরা সবাই একসঙ্গে থাকবো। তোমার নাকি আর পোড়া গন্ধ লাগবে না। দেখো ছন্দা, ওকে ধরো, ওকে ধরো শক্ত করে।
এই এই কি করছো?
ধরো,
ছাড়ো, ছাড়ো আমাকে।
আরে একটু,
বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও।
ভয়ঙ্কর এক কাহিনী শুনছি আজ কুয়াশাতে। যাই হোক, সেদিন লিসা সেই মধ্য দুপুরে সে ব্যাটারির কারখানার মেসে যাওয়ার পরে কি হয়েছিল কিছুই জানা যায়নি, কিন্তু তারপর থেকে লিজার অদ্ভুত অস্বাভাবিক আচরণ শুরু হয়। এবং আমরা শেষে দেখলাম, মাঝখানে তো আমরা অনেক কিছু শুনেইছি, যে লিজার নিজের মুখে বলল তার স্বামীকে যে সে মানুষ নয়, তাকেও পোড়ানো হয়েছে এবং সে সবাইকে পুড়িয়ে মারতে চায়, এমনকি লিজা সাব্বিরকে পুড়িয়ে মারতে চায়। তার আগে সাব্বির ওই সেই দুপুরবেলা ফিরে আসার পর থেকে সারাক্ষণই লিজার শরীর থেকে পোড়া মাংসের পোটকার পচা গন্ধ পেত। তাহলে কি লিজা আসলেই মৃত? তাহলে কি সাব্বিরকে পুড়ে মরতে হবে লিজার এবং ছন্দার হাতে? তাহলে কি কেউ বেঁচে থাকবে না? আসুন আমরা আজকের গল্পের রহস্যের সমাধান শুনব এখন এই পর্বে, অর্থাৎ শেষ পর্বে। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 তে, সঙ্গে আছি শর্মি।
আমাকে বাঁচতে হবে, লিজার ভয়ঙ্কর কোনো অসুখ হয়েছে, ও কি আমাকে মেরে ফেলবে? দরজাটা বন্ধ করে দিয়েছি, সব কয়টার ছিটকিনি বন্ধ করেছি, ওরা ওরা আর আসতে পারবে না। মৃত ওই মহিলা যদি এই ঘরেও চলে আসে, আত্মাদের তো অনেক শক্তি হয় শুনেছি, না না ভয় পেলে চলবে না। লিজা, লিজা কি সত্যি মৃত? ওকে কি ওই মহিলা তাহলে একা পেয়ে মেরে ফেলেছে? কি ভাবছি আমি, আমি লিজাকে ওখানে একা রেখে এলাম কেন? কি করব এখন, মাথায় কিচ্ছু আসছে না। কিন্তু কিন্তু লিজার আচরণ তো একদম স্বাভাবিক নয়, যদি সত্যি আমার গায়ে আগুন ধরিয়ে দেয়।
সাব্বির, আয় সাব্বির, দরজা বন্ধ করে রেখেছ কেন? আয় সাব্বির, কি হলো তোমার? দরজাটা খোলো না, আশ্চর্য তো।
তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে লিজা?
কোথায় ছিলাম মানে, প্রচন্ড পানির তেষ্টা পেয়েছিল, তাই ফিল্টার থেকে পানি নিয়ে এলাম, পানির জগটা যে ফাঁকা খেয়ালই ছিল না। দরজাটা কি খুলবে? ঘুমাবো না আমি?
না না, আমি দরজা খুলবো না, তুমি তুমি পাশের রুমে ঘুমাও।
দরজাটা খোল বলছি, তুই বাঁচবি না, আমি তোকে মেরে ফেলবো।
কে তুমি? তুমি তো লিজা নও।
আমি ছন্দার আত্মা, লিজার মধ্যে বাস করি, তোকে এ বাড়িতে শেষ করতে এসেছি।
লিজার অস্বাভাবিক আচরণ তবে এজন্যই।
দরজাটা খোল একবার, খোল বলছি দরজাটা।
আমাকে আমাকে কেন মারতে চাইছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি।
তুই এ বাড়িতে এলি কেন? কেন এই বাড়িতে এসে ক্ষতি করেছিস?
সাব্বির, সাব্বির, দরজাটা খোলো। আয় সাব্বির, কটা বাজে দেখেছ? সাব্বির, আটটা তো বেজে গেল, উঠো না।
কি ব্যাপার,
রাতে আমি টিভিতে একটা সিনেমা দেখছিলাম, সিনেমা শেষ করে সেটাকে তুমি দরজা ভেতর দিয়ে বন্ধ করে রেখেছো। কয়েকবার তো তোমাকে ডাকলাম। ও
গত রাতে আমি দরজা বন্ধ করেছি? ও হ্যাঁ, তাই তো, আশ্চর্য। তোমার কি কোনো কিছুই মনে পড়ছে না লিজা?
কি আবার মনে পড়বে, তোমার কি ধারণা আমি মিথ্যে বলছি? আর আমি কি ভূত নাকি যে তোমাকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেব, আবার দরজা খোলার জন্য ধাক্কাবো? কি বলো তুমি এগুলো?
লিজা, তোমাকে কিছু কথা বলার ছিল।
ঠিক আছে যাও, এখন ফ্রেশ হও, পরে বলো। টেবিলে এসো, অফিসে যেতে হবে না, তোমার কথা নাস্তার টেবিলেই শুনব।
আমার সঙ্গে তোমাকে একটু বেরোতে হবে, তুমি রেডি হয়ে নাও।
আমার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব না, এক গাদা কাজ পড়ে আছে, সন্ধ্যার পর হলে সম্ভব।
কেন, দিনের বেলায় বের হওয়া যাবে না কেন?
না, তার চেয়েও বড় কথা, এই বাড়ি থেকে বের হতে আমার ইচ্ছা করে না একদমই। আর বের হলে যদি সবাই সবটা জেনে যায়?
কি জেনে যাবে? তুমি কি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ? তাহলে আমাকে বলছো না কেন?
কিসের প্রবলেম, কি আমল তামল বলছো? অফিসে যাবে না?
না, আর ছুটি নেব, শরীর ভালো লাগছে না।
অযথা ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবে কেন? জলদি রেডি হও, যাও যাও বলছে এক্ষুনি।
আচ্ছা, আমি বাড়িতে থাকি এটা তুমি চাচ্ছ না কেন?
তোমার কথা বুঝতে পারছি না।
না বোঝার মতো কঠিন করে তো আমি কিছু বলিনি।
তুমি কি সকাল সকাল ঝগড়া করতে চাইছো আমার সাথে? হ্যাঁ, যদি তাই ঝগড়াটা আমারই করা উচিত, কারণ তুমি গত রাতে আমাকে বাইরে রেখে দরজা বন্ধ করে দিয়েছিলে।
কেন এটা করেছি সেটা কি তুমি বুঝতে পারছো?
মানে তুমি কি আমাকে কিছু মিন করছো?
না, তুমি রেডি হও, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব।
আমি যাব না, কখনোই না, এই বাড়ি ছেড়ে আমি এক পাও নড়ব না।
সাব্বিরের কাছে সবকিছুই কেমন এলোমেলো বীজ ঘটে লাগছে। কখনো মনে হচ্ছে ওর চারপাশে রহস্যের জট রয়েছে, আবার কখনো মনে হচ্ছে লিজা অসুস্থ হয়ে যাচ্ছে। গত রাতে ঘটে যাওয়া ঘটনাটা কাকে বলবে সাব্বির? অফিসে তো এসব কথা শেয়ার করার কোনো মানে হয় না। তাছাড়া এমন সব উদ্ভট বিষয় যে সাব্বির দেখছে সেটা তো সত্যি নাও হতে পারে। হতে পারে কাজের প্রেশারে ওই ভুলভাল ভেবে বা দেখে গুলিয়ে ফেলছে কোনটা সত্যি আর কোনটা কল্পনা। তা নাহলে সকাল থেকে লিজা এতটা স্বাভাবিক কিভাবে আছে? আচ্ছা, সবই যদি স্বাভাবিক হবে, তবে লিজার গা থেকে পোড়া গন্ধ কেন আসে? না, ভাবনার কোনো কূল কিনারা পাচ্ছে না। আত্মীয় স্বজনদের জানাবে, তারাও তো সব দূরে দূরে থাকে, সবাই সবার মতো করে ব্যস্ত, কেই বা চাইলেই হুট করে আসতে পারবে? লিজার তো আর ভাই বোন কেউ নেই। আসলে আমরা কাছের মানুষের অস্বাভাবিকতা খুব দ্রুত ভুলে যাই, সাব্বিরও তাই করল। বিষয়টা নিয়ে কেন জানি একটু বাড়াবাড়ি করতে ইচ্ছে হল না। অফিসে না গিয়ে সারাদিন বাড়িতেই থাকলো আজ, আর সারাদিন লিজাকে ফলো করল। না, তেমন কোনো আজগুবি রহস্যের গন্ধ তো পেলই না, বরং একবার ওই পোড়া বোটকা গন্ধটা নাকে এলো না। কিন্তু মাঝরাতে আবার ঘুম ভাঙল সাব্বির। ঘুমের মধ্যে সাব্বির শুনতে পাচ্ছে পানির মধ্যে কেউ যেন সাবধানে দাপাদাপি করছে। আবার সে পোড়া গন্ধ, গন্ধটা আসছে বেডরুমের বাথরুম থেকে। সাব্বির দরজাটা ধাক্কা দিয়ে লিজাকে ডাকতেই,
লিজা, এই এই লিজা,
এইখানে দাও, এই পাশটা তো একদম পোড়া, দেখো দেখো কিভাবে পড়েছে, গন্ধটা বেশি আসছে। আহা, তুমি ওকে পানিতে ডুবিয়ে দাও, পোড়া গন্ধ তাহলে চলে যাবে। এত ছোট বাচ্চা বেশিক্ষণ পানিতে ডুবিয়ে রাখা যাবে না, আমি বাচ্চাটাকে এভাবে ফেলে রাখতে পারি না, ও আমার বাচ্চা, আমাকে দাও।
লিজা, দেখি তোমার হাতে ওটা কি?
তুই এখানে এসেছিস কেন? হ্যাঁ, দেখছিস না কি করছি?
এই তো সেই মহিলা, সেই পোড়া মহিলা। এই বাচ্চা কোথায় পেলে তোমরা? এটা কার বাচ্চা?
ওকে পুড়িয়ে দে, ওকে মেরে ফেল, ওকে মারতেই হবে, তোকে মারতেই হবে, তোকে মারতেই তো আমি এখানে এসেছি, তোকে মারতেই আমি এখানে এসেছি।
বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
তীব্র ভয় অথবা বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা মানুষকে এমন এক মানসিক শক্তি দেয় যে সেই মুহূর্তে মানুষ সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যায়। কোনো হিংস্র বাঘ যদি আমাকে তাড়া করে, তখন আমার দৌড়ে ছোটার যে গতি তা কতখানি শক্তিশালী হবে সেটা কেবল তখনকার আমি অর্থাৎ সেই পরিস্থিতিতে বলতে পারব। ঠিক তেমনি সাব্বির কি দেখছে বা দেখেছে তা সত্যি না মায়া না বিভ্রম নাকি এছাড়া অন্য কোনো রহস্য জগতের খেলা, সেসব তাকে ভাবায়নি। সে শুধু জানে এই মুহূর্তে এখান থেকে পালাতে হবে এবং বাঁচতে হবে। দুই পায়ের অস্বাভাবিক গতি তাকে বাথরুম থেকে বের করে নিয়ে এলো। বাথরুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বেডরুমের দরজাটাও লক করেছিল আর দ্রুত বাড়িওয়ালার বাড়িতে কলিং বেলের বোতামটাতে ঘন ঘন আঙুল চালাতে লাগলো।
এত রাতে এরকম পাগলের মতো বেল বাজাচ্ছে কে? এ কি সাব্বির, এত রাতে কি হয়েছে বাবা? কোন সমস্যা? লিজা ঠিক আছে? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? চলো তো, চলো গিয়ে দেখি, চলো এসো।
আন্টি, আমি কি একটু ভেতরে আসতে পারি? কিছু কথা বলার ছিল।
এসো এসো, বসো। এই নাও, এক গ্লাস পানি খাও আগে।
আন্টি, আমি বুঝতে পারছি না কিভাবে বলবো।
তুমি একটু বসো, তারপর আস্তে আস্তে বলো।
আন্টি, লিজার মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। বেশ কদিন ধরেই আমি লক্ষ্য করছিলাম, কিন্তু গত দুদিনে যা দেখলাম তা আপনাকে জানাতে চাই। আসলে এখানে আমার তেমন কেউ নেই তো।
আসলে কি বলবো, আমিও বিষয়টা লক্ষ্য করেছি কিন্তু তোমাকে বলার সাহস পাইনি বাবা। আমার ধারণা লিজার মধ্যে ওই ছন্দার আত্মা ভর করেছে।
মানে কি বলছেন?
তোমার বাড়িতে আর লিজার গায়ে পোড়া গন্ধ পাওয়ার পরই আমি তোমার বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছিলাম। যদিও আমার বাড়িতে থাকা অবস্থায় ওই ছন্দার আত্মা কারোর ক্ষতি করতে পারবে না।
আন্টি, ছন্দার আত্মার বিষয়টা আমাকে একটু পরিষ্কার করে বলুন তো।
ছন্দার আত্মা নিয়ে অনেক গল্প আছে এই বাড়িতে। ছন্দা মেয়েটা আমার বাড়ির পেছনের বাড়িটাতেই থাকত, প্রেগনেন্ট ছিল। ভরা পেটসহ মেয়েটাকে আমার বাড়ির ভাড়াটিয়ার এক বখাটে ছেলে খুব উৎপাত করত। কিভাবে কিভাবে যেন ওই মেয়ে স্বামী সহ মেয়ে আর ভরা পেট নিয়ে আগুনে পুড়ে মরেছে। কেউ কেউ বলে মেয়েটা ইচ্ছা করে এই কাজটা করেছে, কারণ স্বামী নাকি অনেকদিন ধরে ওই বখাটেতে নিয়ে এসব উৎপাত চালাত।
বলেন কি তারপর?
তারপর থেকে নানান পুলিশি ঝামেলা হয়েছে। পেছনের বাড়িটার মালিক আবার আমার দেবর, ওকেও ওই কেসে ফাঁসানো হয়েছিল।
কিন্তু লিজা কেন এমনটা করছে সেটাই তো বুঝতে পারছি না।
তোমাকে সত্যিটাই বলি, অনেক দিন আমার এই পাশের ফ্ল্যাটটা ফাঁকা ছিল, কারণ যে ভাড়াটিয়ে আসতো তাদেরকে ওই ছন্দার অতৃপ্ত আত্মা নানাভাবে জ্বালাতন করত, এমনকি কয়েকজনকে মেরেও ফেলেছে। আমি অনেক টাকা পয়সা দিয়ে সেসব সামলেছি।
কি বলছেন আপনি? আপনি কেন এসব আমাদের আগে বলেননি? তাহলে আমরা এই বাড়িতে উঠতামই না।
না না বাবা, আমি একজন ভালো ফকির দিয়ে আমার এই বাড়ি বেঁধে রেখেছি। এই বাড়িতে ছন্দার আত্মা আসতে পারবে না।
যদি তাই হবে তাহলে এসব ঘটছে কেন আমার বাড়িতে?
শান্ত হও, একটা না একটা উপায় বের করতেই হবে।
মধ্যরাতের বিভৎস দৃশ্য সাব্বিরের চোখ থেকে এখনো সরেনি। বাথটাবে দুইজন পোড়া মহিলা একটা পোড়া বাচ্চাকে গোসল করাচ্ছে, এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর কি হতে পারে? তার মধ্যে একজন আবার সাব্বিরের এত কাছের মানুষ যে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। লিজা কি তবে এখন আর সত্যি মানুষ নয়, অন্য কোনো জগতের কেউ, অথবা অচিন্ত অশরীরী? তা না হলে সাব্বিরের চোখ কি দেখল এটা? সমস্তটা আন্টিকে জানানোর পর যা শুনল তাতে তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। সাব্বির যে পোড়া গন্ধ পাচ্ছে, হঠাৎ দুজন লিজাকে দেখছে, সমস্ত খাবার পুড়ে যাচ্ছে, সবই সত্যি, আর কোনো সন্দেহই নেই। এদিকে অদ্ভুতভাবে সে রাতে সবটা দেখার পর সাব্বির খুব সকালে আন্টি সহ বাড়িতে গিয়ে দেখে কেউ নেই। লিজা, ছন্দার আত্মা বা যা কিছু ভৌতিক কর্মকাণ্ডের সাক্ষী, অর্থাৎ বারান্দায় প্রেগনেন্ট মহিলা, বাথটাবে শুয়ে থাকা পোড়া শরীরের শিশু, বোটকা দুর্গন্ধ, সব উধাও। এর মানে কি?
লিজা এত সকালে কিভাবে বাইরে যাবে?
কিন্তু আপনি তো দেখেছেন সারা বাড়ি ফাঁকা।
তুমি এত চিন্তা করো না, আমি নারায়ণগঞ্জের ওই ফকির বাবাকে খবর পাঠাচ্ছি। লিজাকে আমি দেখেছিলাম একদিন, বারান্দার দরজা খোলার চেষ্টা করছিল। তার মানে
আপনি যে কেন ওই দরজাটা সিমেন্ট দিয়ে আটকে দিলেন না, পুলিশে খবর দেব নাকি?
ফকির বাবাই বলল উনি এমন ভাবে আটকে দিয়ে গেছেন যে কোনো ক্ষতি হবে না,
আর বলেছিলেন যেন কোনোদিন দরজাটা না খুলে। সেজন্যই বারবার তোমাদের বলেছিলাম রান্নাঘরের ওই দরজা খোলা যাবে না। লিজা, তালাটা তার মানে অবশ্যই খুলেছে, আমি তো বাড়িতে ছিলাম না বাবা।
আপনার সত্যি কথাটা বলা উচিত ছিল, এখন এসব বলে আর কি হবে, আমাকে অন্তত বলতে পারতেন।
আমি তো বললাম এ বাড়ির ভেতরে কোনো ক্ষতি করতে পারবে না ওই আত্মা, কিন্তু কিন্তু যদি লিজাকে একবার পেছনের দোতলায় নিয়ে যেতে পারে তবে।
তবে কি বলছেন?
ওই পেছনের বাড়িতে লিজা কখনো গেছে কিনা সেটা জানো তুমি? আমি যখন ছিলাম না তখনই হয়তো এই ঘটনা ঘটেছে, আমি থাকলে তো চোখে চোখেই রাখতাম লিজাকে।
উফ, ও মাই গড, আমি কিছুই বুঝতে পারছি না, কি করব এখন? বারান্দার দরজাটা তো খোলাই ছিল, আমিও তেমন গা করিনি। উফ, ওই বাড়িতেও গিয়েছে কিনা সেটাও তো জানি না।
অস্থির হয়ো না বাবা, আমার মনে হয় না লিজা বা তোমার কোনো ক্ষতি হবে। রান্নাঘরের দরজাটা খোলা পেয়েই হয়তো সন্ধ্যার আত্মা আবার এই বাড়িতে ঢুকেছে আর লিজাকে ব্যবহার করেছে।
আন্টি, আমি আসলেই বুঝতে পারছি না আপনার কথা বিশ্বাস করব নাকি নিজের চোখে যা যা দেখেছি তা বিশ্বাস করব। আমি আজই লিজাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব।
তাতে কোনো লাভ হবে না বাবা, ভুল যা করার তা তো লিজা করেইছে, ওই দরজাটা খুলে।
এত বড় একটা প্রবলেম নিয়ে আপনারা দিব্যে এই ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার চিন্তা করলেন, আর একবারও আমাদের মতো অচেনা অজানা মানুষের কথা বা তাদের ভোগান্তির কথা ভাবলেন না।
বাবা, তুমি উত্তেজিত হয়ে আছো, একটু শান্ত হও। উত্তেজিত অবস্থায় পরিস্থিতি সামাল দেয়া যাবে না, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়।
আমার মাথা ঠান্ডাই আছে, এবার বলুন লিজা কোথায় গেল? বন্ধ দরজা থাকার পরও মেয়েটা কিভাবে উধাও হয়ে গেল? আপনার হাত আছে সবকিছুতে, আমি আপনার বিরুদ্ধে মামলা করব। আপনাকে লিজা প্রথম থেকেই অপছন্দ করত, আর আপনি বারবার লিজাকে ডিস্টার্ব করতেন।
দেখো বাবা, কি বলবো, তোমরা এই যুগের অনেকেই খারাপ আত্মা ভূত প্রেত এসব বিশ্বাস করতে চাও না, কিন্তু জগতে সবার অলখে এরাও বাস করে।
আপনার কথা শুনেই অবাক হচ্ছি, আপনি ওদের ধরে এনে আপনার এই ফ্ল্যাটে রেখে দিন না, বাস করুন না খারাপ আত্মা ভূত প্রেতের সাথে। আমাদের মতো মানুষকে কেন অযথা ঝামেলায় ফেলেন? আপনি 24 ঘন্টার মধ্যে লিজাকে খুঁজে বের করে দেবেন।
আমি নারায়ণগঞ্জের ফকিরকে আনতে পাঠাচ্ছি বাবা, একটু শান্ত হও তুমি।
পীর ফকির দরবেশ পুলিশ র‍্যাব যা ইচ্ছে আনুন, লিজাকে আমার চাই, আর তা না হলে আমি যদি থানায় যাই আপনি কিন্তু বিরাট ঝামেলায় পড়বেন।
তুমি এসো আমার বাড়িতে এসো, এখানে একা একা থাকাটা নিরাপদ না বাবা।
প্লিজ আপনি যান, আমি এখানেই আছি, আপনার ওই সমস্ত পোষা ভূত প্রেতেরা এতদিন যখন আমাকে মারতে পারেনি আজও পারবে না আশা করছি, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ।
আমি বলছিলাম কি, দারোয়ানকে পাঠিয়ে দিই।
আমি মোটেও ভয় পাচ্ছি না, আপনি কেন এত ভয় পাচ্ছেন? আর এত ভয়ই যখন মনের মধ্যে, তখন ভাড়া দেওয়ার আগে সব সত্যিটা কেন বললেন না? আপনি তো আমাদের সঙ্গে একটা ক্রাইম করেছেন, জানেন সেটা, বুঝতে পারছেন?
ঠিক আছে আমি যাচ্ছি, তুমি দরজাটা খোলা রেখো অন্তত।
কোন কুক্ষণে যে বাড়িতে এসেছিল সাব্বির তা ভেবে এখন নিজের মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। কে জানতো সামান্য একটা দরজা খোলার ফল এত ভয়াবহ হবে? ভদ্র মহিলা যা বললেন তাতে তো মনে হচ্ছে লিজা নির্ঘাত হয়ে পোড়া বাড়িতে গেছিল, তা না হলে ঘটনা এত দূর গড়াতো না। কিন্তু একবারও সাব্বিরকে তো বলেনি, কিভাবে জানা যাবে যে লিজা সত্যি সত্যি বাড়িতে গিয়েছিল কিনা? ভীষণ ক্লান্ত লাগছে সাব্বিরের, ফ্রেশ একটা গোসল নিতে হবে। আচ্ছা, লিজা যে বাড়ি থেকে উধাও এই ঘটনাটা থানায় না জানানো আর একটা ভুল হচ্ছে না তো? ভদ্রমহিলাকে অতটা আমল দেওয়া উচিত হচ্ছে কি? আমার এমনও তো হতে পারে লিজা সত্যি সত্যি বাইরে কোথাও গেছে ফোনটা বাড়িতে রেখে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আর এত ভোরে যাবেই বা কোথায়? না, মাথায় হাজারটা প্রশ্ন জট বাঁধিয়ে কোনো লাভই হবে না, আগে ফ্রেশ হতে হবে। বেডরুমের বাথরুমে ঢুকতে গিয়েও পা যেন আটকে গেল, গত রাতের বিভৎস ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। না না, এই বাথরুমে সাব্বিরের পক্ষে গোসল করা কোনোভাবেই সম্ভব না, আর ওই বাথরুমের দিকে তো চোখই দিতে পারছে না। বাথরুমের দরজাটা বাইরে থেকে ভালোভাবে আটকে দিল, মাঝের বাথরুমে গেলেই তো হয়, ওই বাথরুমে তো আর কোনো বাথরুম নেই। মাথার উপরে শাওয়ারের নবটা ফুল স্পিডে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে সাব্বির দাঁড়িয়ে আছে। সকালের একটু শীত শীত হাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির শীতল শিশিরানি যেন শরীরের সমস্ত ক্লান্তি আর মনের অবসাদ ধুয়ে মুছে ছাড়িয়ে নিচ্ছে, দূরে ঠেলে দিচ্ছে, আর মন বলছে সব ঠিক হয়ে যাবে। এক্ষুনি সব স্বাভাবিক হবে, কোন অস্বাভাবিকের জায়গা নেই সাব্বিরের জীবনে। ঠিক তখনই মাথায়, শরীরে আর হাতে কি যেন একটা স্পর্শ পেল সাব্বির। কি এগুলো, এত বাজে দুর্গন্ধ! চোখ খুলে সাব্বির আতঙ্কে স্তব্ধ।
একি, এত পোড়া মাংসের দলা, এসব কেন দেখছি আমি? ভুল দেখছি? না না, শাওয়ার থেকে এসব কেন পড়ছে? ওফ, কি হচ্ছে কি এসব, কেন হচ্ছে? ছি ছি ছি, আমার শরীরে এসব কেন পড়ছে? না না, আমি আর নিতে পারছি না। একি, এটা তো একটা ছোট বাচ্চার পোড়া। ও ও না, শাওয়ারের নবটা কেন বন্ধ হচ্ছে না? ওফ, দরজাটাও তো খুলছে না। কে আছো, কে আছো? বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, প্লিজ বাঁচাও।
বন্ধ বাথরুমের ভেতর সাব্বির চিৎকার করছে, অথচ বাইরে কেউ তা শুনতে পাচ্ছে না। হঠাৎ শাওয়ার থেকে পানির সঙ্গে পোড়া মাংস সহ ছোট একটা বাচ্চার হাত পা, শরীরের বিভিন্ন অংশ যেন সাব্বিরের গায়ে এসে পড়ছে। উফ, কি দুঃসহ ভয়ঙ্কর সে স্পর্শ! যা থেকে মুক্তির জন্য সাব্বির পাগলের মতো শাওয়ারের নবটা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বন্ধ হচ্ছে না, কিছুতেই বন্ধ হচ্ছে না, এমনকি দরজাটাও খুলছে না। কেউ যেন চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে দরজাটা। ঠিক এই মুহূর্তে কিচ্ছু করার নেই সাব্বিরের। বিভৎস মাংস পোড়া গন্ধে তার গা গোলাচ্ছে আর বমি পাচ্ছে। শাওয়ারের নিচ থেকে কোনো মতে টলতে টলতে বমি করার জন্য বেসিনের কাছে এসে দাঁড়াতেই বেসিন থেকে বের হতে লাগলো আরো একটা পোড়া ঝলসানো হাত, তারপর আরেকটা হাত, মাথা, শরীর, পুরো মানুষ। এই মানুষকে সাব্বির চেনে, কারণ শরীরটা পোড়া ঝলসানো হলেও
তুমি এখানে কিভাবে এলে? আমাকে আমাকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও।
আমি মেরেছি লিজাকে, পুড়িয়ে মেরেছি, এবার তোকে মারবো।
আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাঁচাও, বাঁচাও।
ওকে পুড়িয়ে দে, এক্ষুনি এক্ষুনি শেষ করে দে।
তুমি তুমি কিচ্ছু করতে পারবে না। এবাড়িতে এবাড়িতে তোমার কোনো ক্ষমতা নেই, আমি জানি।
সেজন্যই তো তোর বউকে পেছনের বাড়িতে নিয়ে গেছি। আমি আগুনে পুড়েছি, আর তোকে এতদিন ধরে মারার জন্য অপেক্ষা করছি, কিন্তু পারিনি। আজ তুইও মরবি, তুইও মরবি।
আমাকে মেরো না লিজা, দেখো দেখো, আমি আমি সাব্বির, আমি আমি তোমার সাব্বির।
ওর গায়ে আগুন জ্বেলে দে, এক্ষুনি আগুন জ্বেলে দে। এ বাড়িতে কোনো পুরুষকে আমি বাঁচতে দেব না, কোনোদিনও
না। না না, বাঁচাও বাঁচাও বাঁচাও।
আমি আবার ওষুধ নিয়েছি, বারবার নেব। যতদিন এ বাড়িতে কোন পুরুষ আসবে, ততদিন আমি পড়াবো, এভাবেই পড়াবো।
সাব্বিরের তীব্র চিৎকারে আর দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন সবাইকে দিশেহারা করে দিল। এবারে সমস্ত ভাড়াটিয়া আর আশেপাশের লোকজন মুহূর্তে বাড়ি ভরে গেল। অনেকদিন আগে এ বাড়িতে আরো একটা ফ্যামিলি কিভাবে যেন আগুনে পড়ে মারা গেছিল, সে ঘটনা মানুষ প্রায় ভুলেই গেছে। সেটা ঘটেছিল পাশের ব্যাটারির কারখানা থেকে, লোকে অন্তত তাই জানে। তবে সত্যিটা জানে বাড়িওয়ালি, আর সেই নারায়ণগঞ্জের ফকির, যিনি এই বাড়ির দোতলার ডান পাশের ফ্ল্যাটটা মন্ত্র বলে বন্ধ করে রেখেছিল। কিন্তু তাতে কোনো লাভ হলো কি শেষ পর্যন্ত? অনেক বছর আগে ফ্ল্যাটের একজন বিবাহিত লোক বারান্দা দিয়ে পেছনের বিল্ডিং এর ছন্দাকে দেখে তার সঙ্গে মাঝে মাঝে গল্প করত। সন্ধ্যার স্বামী ব্যাটারির কারখানায় কাজ করত। বিভিন্নভাবে সন্ধ্যার স্বামীকে ফ্যাক্টরির কাজ দিয়ে টাকা পয়সা দিয়ে দূরে দূরে পাঠাত ওই ভদ্রলোক। কিন্তু তার ভদ্রতা আর সাহায্যের পেছনে ছিল কুমতলব। ভর দুপুরে সুযোগ বুঝে ছন্দাকে সে ব্যবহার করে। ছন্দা নিরুপায়। স্বামীকে যে লোকটা এতটা সাহায্য করেছে তার বিরুদ্ধে কিছুই বলা যেত না ছন্দার স্বামীকে। বারবার বলতে চেয়েও ব্যর্থ হয়েছে ছন্দা। ভয়ানক দুর্বিষহ নৃশংস অত্যাচার ছন্দাকে উন্মাদ করে দিয়েছিল। মনে হচ্ছিল ছন্দার স্বামীও যেন বিষয়টা বুঝতে পেরেও না বোঝার ভান করেছে। ততদিনে ছন্দা অন্তঃসত্ত্বা, তাতেও রেহাই নেই। এক রাতে মাতাল স্বামী নিজে ওই লোককে ঘরে নিয়ে এল। ভীষণ ভীষণ কষ্ট হয়েছিল ছন্দার। মানুষ কি তবে পশু, নাকি পশুর সঙ্গে বাস করছে ছন্দা, কোনটা? অসহায় ছন্দা সে রাতেই তার 5 বছরের মেয়ে, মাতাল স্বামী আর ওই লম্পট চরিত্রহীন সাহায্যকারী মুখোশ পরা ভদ্রলোক সহ নিজের পেটের বাচ্চা সহ সারা গায়ে আর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। যেহেতু নিচতলায় ব্যাটারির অ্যাসেট ছিল তাই আগুন ছড়াতে বেশি সময় লাগেনি। ব্যাস সবটার অবসান হয়ে গেল। কিন্তু গল্পের অবসান হল না। যে তীব্র ঘৃণা আর ক্ষোভ নিয়ে অন্তঃসত্ত্বা ছন্দা আত্মহত্যা করেছিল, মৃত্যুর পর ওর আত্মা ততটাই ঘৃণা নিয়ে বাস করতে লাগলো ওই পোড়া বাড়িতে। তারপর যতবার এই গাঙচিল বাড়ির দোতলার ডান দিকের ফ্ল্যাটে কোনো দম্পতি আসত, তাদের মধ্যে স্বামীটাকে পুড়িয়ে মেরে ফেলত ওই ছন্দার অতৃপ্ত আত্মা। সেটা বন্ধ হয়ে গেল নারায়ণগঞ্জের ফকির বাবার কাশরাজিতে। দীর্ঘদিন ছন্দার আত্মা ঘৃণ্য প্রতিশোধ স্পৃহা নিয়ে বন্দী ছিল পোড়া বাড়িতে। কিন্তু যেদিন লিজা ভুল করে দরজাটা খুলে দিল আর ছন্দার ফাঁদে পড়ে একা ভর দুপুর ওই পোড়া বাড়িতে গেল, সেদিনই ছন্দার আত্মা লিজাকে পুড়িয়ে মারল। আর লিজার মধ্যে ভর করে চলে এলো গাঙচিলের দোতলা সেই ফ্ল্যাটে। লিজার মধ্যে ভর করেই মারল সাব্বিরকে। আর কতদিন এভাবে চলবে তার কোনো হিসাব নিকাশ করা গেল না। তবে সাব্বিরের মৃত্যুর পর আবারও থানা পুলিশ হল। পোড়া সেই ব্যাটারির ফ্যাক্টরির বাড়িটাতেও পুলিশি তল্লাশি হল। সেখান থেকে লিজার পার্স পাওয়া গেল শুধু। গাঙচিল নামের বাড়িটার দোতলার ডান পাশের ফ্ল্যাটটা আজও খালি পড়ে আছে। কোনো ভাড়াটি এই ফ্ল্যাটে ওঠে না। আর ফ্ল্যাটটা ভাড়াও দেন না মেরিন ইঞ্জিনিয়ার নাজমুল হক চৌধুরী। তবে কেউ কেউ বলে ভর দুপুরে নাকি গাঙচিল বাড়ির দোতলা থেকে বিট খুঁটে মানুষের মাংস পোড়া পচা গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। ফ্ল্যাটটা তালা দেয়া থাকে, অথচ তারপরও অন্য সব ভাড়াটিয়ারা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় নাকি দিব্যি শুনতে পায় ভিতরে রান্নার পোড়া গন্ধ, কখনো কখনো বাথরুমে অনেকক্ষণ ধরে শাওয়ার ছেড়ে রাখার শব্দ, টেবিল চেয়ার টানার শব্দ, আবার কখনো রান্নাঘরের পেছনের বারান্দা দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডুলি, যে কুণ্ডুলি দেখে মনে হয় অনেকক্ষণ ধরে ভেতরে খুব আগুনে কিছু পুড়ছে বোধহয়। লোকে এখন মেরিন ইঞ্জিনিয়ারের সেই বাড়ির নাম পাল্টে দিয়েছে। এই বাড়ির নাম এখন আর গাঙচিল নয়, বরং পোড়া গাঙচিল বললেই রিক্সাওয়ালা সহ সবাই চেনে। সত্যি রহস্য কখনো কখনো অনেক কিছু জানাশোনা নামও বদলে দেয়। শেষ হলো আজকের কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল পোড়া গাঙচিল। লিখেছেন মাসুদুর রহমান মেঘনা। নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফ তাবিজ শাড়ি। সাউন্ডে ছিলেন খালি। আর জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে আজকে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। লিজার চরিত্রে অভিনয় করেছেন কায়নাত। সাব্বিরের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু। বাড়িওয়ালি আন্টির চরিত্রে অভিনয় করেছেন শাড়ি। পথচারী সারথী। ছন্দার চরিত্রে অভিনয় করেছেন রুমি। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। বিদায় নিতে হবে আমাকে আজকে কুয়াশা থেকে। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার ঠিক একই সময় রাত 11টায় আবারও হাজির হচ্ছে কুয়াশায় নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি। Exclusively on FusionBD.com.